This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, সময় রাত 12:00 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখন থেকে প্রতি রবিবার রাত 12:00 আপনারা শুনতে পাবেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রাত 12:00 থেকে 2:00 পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা আর জি রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
ধন্যবাদ কিডিয়া। আমাদের আজকের অতিথি রায়হান। রায়হান খুব পরিশ্রমী একটি ছেলে, এছাড়াও আত্মসম্মান বোধ সম্পন্ন একটা ছেলে রায়হান। তিনি কখনোই নিজের সম্মান হানি হোক এমন কোন কাজে নিজেকে যুক্ত করতেন না। রায়হান সেমাই খেতে খুব বেশি ভালোবাসেন, এছাড়াও সিনেমা দেখতে পছন্দ করেন। বেশ কয়েকবার সিনেমা হলে গিয়ে তিনি সিনেমা দেখেছেন। খেলাধুলা দেখতে তিনি ভীষণ পছন্দ করেন। এছাড়াও বন্ধুসুলভ ছিলেন রায়হান। অবসর সময় পেলেই তিনি বেরিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, ঘুরে বেড়াতেন দর্শনীয় স্থান, এবং এভাবেই তিনি নিজেকে সাজিয়েছেন একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। কিন্তু সেই পরিপূর্ণ মানুষটি আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, কেন তা জানতে চলে যাচ্ছি আর জি কিবরিয়ার কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, আজকে রায়হান রয়েছে আমাদের সাথে। আমরা রাজুর কাছ থেকে জানলাম, আমরা অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলছি SMS পোল থাকবে আজকে অনুষ্ঠানে, এবং একই সাথে থাকবে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠান শেষে তার মূল্যবান মতামত জানাবেন। ডক্টর তাজুল ইসলাম, এই মুহূর্তে আপনি ফোনে আছেন? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, আপনি আপনার ভোট দিয়ে জানাতে পারেন অনুষ্ঠানটির কোন জায়গাটি আপনার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে নাকি হচ্ছে না, এবং একই সাথে আপনার ভোটের পার্সেন্টেজের উপরে আমাদের যিনি অতিথি আছেন তিনি আসলে বলাটা সামনের দিকে এগোতে পারবেন নাকি পারবেন না সেটা নির্ভর করে অনেকখানি। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আপনাকে আমি জিজ্ঞেস করব রায়হান, যে আপনার বিবেকটা আসলে কে জাগিয়েছে যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে নিজের জীবনের এত বড়, এত ভয়ানক একটি অপরাধ স্বীকার করতে যাচ্ছেন?
আমি জীবনের গল্প সর্বপ্রথম শুনছিলাম শাহ আলম,
শাহ আলমের।
তারপর সবচেয়ে বেশি ভালো লাগছে আরিফ রাজ। তার থেকেই
আমি হ্যালো 820 এর কথা বলছেন যেটা বুধবারে প্রচারিত।
তার থেকে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমিও আমার জীবনের গল্পটা উপস্থাপন করব সবার সামনে। তার থেকে আমি অনেক দিন যাবত চেষ্টা।
তার মানে আপনি বলতে পারেন যে হ্যালো 820 আপনাকে ইন্সপায়ার করেছে?
ইয়েস।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এবার শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আহ, রায়হান, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনি শুরু করুন।
আমার জন্ম 12/8/1995 সালে।
ওকে,
আমার জন্ম মূলত আমার নানার দেশেই। আমার ছোটকাল থেকেই দাদা দাদির ভালোবাসা পাওয়া হয় নাই, চাচা চাচিদেরও ভালোবাসা তেমন পাওয়া হয় নাই, তাদের আদর্শ পাওয়া হয় নাই। এমনকি যদি বছরে দুই একবার তাদের বাসায় বেড়াইতে যাই, তাহলে মনে হয় যে তাদের পুরাতন কোন একটা শত্রু তাদের বাসায় গেছে, তো যার কারণে তাদের বাসায় যাওয়ার তেমন একটা রুচি নাই।
না, কেন এটা আপনার মনে হলো? আপনার শৈশবের একেবারে যখনকার মেমোরি ছোটবেলায় যখন মনে পড়ে সেখান থেকে আপনি বলছেন, রাইট? ওরকম সম্পর্ক কেন ছিল, তাদের বাসায় কেন যাওয়া হতো না?
আসলে আমার বাবা যখন ছোট ছিল তখন সে আর্টিস্টের কাজটা খুব ভালো জানত।
আর্টিস্ট? ওকে, কিসের আর্টিস্ট ছিল?
ছবি আর্ট করত।
ছবি আর্ট করত, আচ্ছা।
তো সে যখন ক্লাস পড়ে পড়ে তখন সে বেশিরভাগ বাসায় বসে বসে এই ছবি আর্ট করত, আর এটা আমার দাদা পছন্দ করত না।
আচ্ছা।
তো যদি স্কুলে যাওয়ার কথা বলতো স্কুলও ঠিক মতো যাইত না, কোনো কাজের কথা বললে কাজ করত না। তো এক পর্যায়ে আমার দাদা বাজারে যাইতে বলছিল আমার আব্বাকে, তখন সে ছবি আর্ট করতেছে, তখন ডাইরেক্ট না বলে দিস সে যাবে না। তখন আমার দাদা আমার বাবাকে কুড়াল নিয়ে দৌড়ানটি দিস। সেই থেকে সে বাড়ি ছাড়া, পর থেকে আমার নানার এলাকায় আসলো।
জি।
তখন ফয়জউদ্দিন মিয়ার বাড়িতে সে আশ্রয় পায়।
ফয়জউদ্দিন মিয়াটা কে?
ফয়জউদ্দিন মিয়া আমার এলাকার একটা প্রভাবশালী লোক।
আচ্ছা।
তো তার বাড়িতে কলের ব্যবসা ছিল, তো সেইখানে সে আশ্রয় পায়, সেখানে তাদের সাথেই থাকে এবং তারা নিজেরাই আমার বাবাকে কাজ শিখায় দেয়, কল বাইনানোর কাজ।
যেখানে আপনার বাবা ছিল ঠিক সেখান থেকে তাদের নিজের বাড়ির দূরত্ব কতটুকু ছিল?
প্রায় 1.5-2 মাইল।
মানে আমি এই প্রশ্নটা এই জন্য করেছি যে এটা তো আপনার দাদাদের জানার কথা যে তাদের ছেলে ওখানে আছে, তাই না? জানার পরেও তারা কি কোনো স্টেপ নেয়নি?
জি না,
কোন স্টেপ নেয়নি।
জানতো কিন্তু নিয়ে যায়নি,
ওখান থেকে নিয়ে যায়নি।
নিয়ে যায়নি।
আচ্ছা, শুনি তারপর।
তো আমার বাবা ডায়েরিতে লিখে গেছে, যদি আপনি চান তাহলে আমি পরে শোনাইতে পারি কিছু।
ডায়েরিতে লিখেছে ওই সময়
তার লাইফ হিস্ট্রিটা কিছুটা লিখেছে।
আচ্ছা, আপনার বাবা ডায়েরি লিখতো? আচ্ছা, ওনার ডায়েরি এটা একটু দেখি।
উনি ছবি আর্ট করতো, এই যে আপনার যে ওনার ছোটকালের ছবি আর্ট করছে উনি নিজে।
ওকে,
এটা হলো মৃত্যুর কিছুদিন আগে ছবিটা আর্ট করছে। আর আমার বাবা এমনিতে জিন সাধন।
জিন সাধন করতো আপনার বাবা?
জি।
ওকে, ওনার লেখা ডায়েরিটা যদি আমাকে একটু দেন। এটা ওনার লেখা ডায়েরি?
জি।
ওকে,
এটা তার লাস্ট লেখা, এই যে এই পিস্টার লেখা, এটা আমি লিখছি, এইটা ওনার লাস্ট লেখা, এই যে এটা মৃত্যুর আগে সে লিখে গেছে। সেও ঠিক সিগন্যাল পাইছে যে তার মৃত্যু হবে, এমনকি সে মরার আগে আমার পরিচিত কয়েকজনের সাথে বলছেও যে রায়হানের হাতে আমার মৃত্যু বা আমার হাতে রায়হানের মৃত্যু হতে পারে। এটা আমার বড় খালার সাথে বলছে, আমার দুইটা বন্ধুর সাথে বলছে, আমার এলাকার একটা মামির সাথে বলছে।
মানে এটা কি আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাবার মৃত্যু আপনার হাতে হয়েছে?
উনি জানতো কিভাবে জানি হবে যে এরকম, সে কিভাবে জানি সিগন্যালটা পাইছে?
এইটা সত্যি সত্যি হয়েছে, মানে আপনার বাবার মৃত্যু আপনার হাতেই হয়েছে?
জি।
প্রিয় শ্রোতা, প্রথমে আমরা আসলে একটা ধাক্কা খেয়েছি এবং সাধারণত এটা হয় না কখনো আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। অপরাধের বিষয়টা আমরা ধীরে ধীরে জানি, কিন্তু ঘটনা প্রসঙ্গে আজকে এখানে প্রথমেই ঘটনাটি রিভিল হয়ে গেছে যে আসলে কি ধরনের গল্প বা স্টোরি, জীবনের অপ্রিয় সত্য এখানে উদ্ভাসিত হবে। আমরা ব্যাকগ্রাউন্ডে থাকার প্রাককালে আমরা ভয়াবহ রকমের একটি অপরাধের কথা আমরা জানতে পেরেছি। আমরা যে ডায়েরির কথাটা এখানে ও প্রাসঙ্গিকভাবে নিয়ে এসেছে সেই ডায়েরির কিছুটা অংশ পড়তে চাই। ওর বাবার লেখা শেষ শেষ লেখা, তোমাদের সবকিছুর দায়ী একমাত্র আমি, আমি যদি সংসার না বাঁধিতাম তাহলে তোমরা আসিতে না, আমিও কারো মন রাখিতে পারিনি, তোমরা আমায় অভিশাপ দাও, আমি যেন জাহান্নামে জ্বলিতে থাকি, ইহাই আমার প্রাপ্য। এটা হচ্ছে ওর বাবার হাতে বাবার মৃত্যুর আগে লেখা লাস্ট লেখাটা হচ্ছে এটা। এবং ও যেটা বলছে ওর কথা অনুযায়ী যে ওর বাবা জানতো যে ওর ছেলের হাতে নাকি, মানে রায়হানের হাতে নাকি ওনার মৃত্যু হবে, এবং ও স্বীকার করেছে যে ওর বাবাকে উই মেরে ফেলেছে। এরকম একটি দুর্ধর্ষ অপ্রিয় সত্য আজকের এই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যা বলিব সত্য বলিব রিভিল হবে। আমি প্রথমেই একটি এস এম এস পোলের মুখোমুখি করতে চাই আজকের স্টোরিকে। আপনারা যদি মনে করেন যে আজকেও যা বলতে এসছে সেটা বলার সুযোগ আমাদের দেওয়া উচিত, তাহলে আপনারা আমাদেরকে ইয়েস লিখে ভোট করবেন। আর যদি মনে করেন যে না, ওকে সুযোগ দেওয়া উচিত হবে না এবং এই ধরনের স্টোরি আমরা জানতে চাই না কি ঘটেছে কি হয়েছে, তাহলে আপনারা নো লিখবেন। আমি প্রথমেই সবার জন্য দ্বার ওপেন করে দিচ্ছি এবং যদি 51% নো হয় তাহলে আমরা গল্প ড্রপ করব। এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। কিছুক্ষণের মধ্যে আমরা কম্পিউটার কাছ থেকে জেনে নেব এস এম এস পোলের রেজাল্ট এবং আমি আবারও বলছি যদি 51% নো হয় তাহলে গল্প বলার সুযোগও হারাবে, ওর জীবনের অপ্রিয় সত্য আমরা জানবো না, ওকে আমরা এখানে ড্রপ করে দিব। ওকে চলুন আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করি। আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা কোন একটি গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেখানে কোন এক ভদ্রলোকের বাসায় বড় হচ্ছিল, তারপর
তখন সে ওইখানে থাকি কাজকর্ম করতেছে। তো ওইখানে বড় হওয়ার পর মানে যখন সে বিয়ের বয়স হয়, তো বিয়ের বয়স যখন হয়েছে তখন আমার যে এলাকায় এখন আমি থাকতেছি সেখানে কিছু লোক আমার বাবাকে বলতেছে যে চলো আমরা মিলে তোমাকে বিয়ে করাই দিই তুমি যদি রাজি হও। আমার বাবা তখন বিয়ে করতে রাজি নয়, তো আবার চিন্তা করতেছে যে সে তো আর কখনো দেশে যাবে না। তখন একটু একটু ভাবতো যে বিয়ে করব, কিন্তু রাজি তখন ছিল না তেমন একটা। তো এর মধ্যে চাপের সৃষ্টি হয়, তারপর আমার বাবা ওই ফয়জুদ্দিন মিয়ার বাড়ি থেকে আমার নানার বাসায় যায়। আমার নানাও তখন প্রভাবশালী ছিল, তাদেরও কলের ব্যবসা ছিল, অনেক জমি জমা ছিল।
কোন এলাকা এটা?
এটা হলো নারায়ণগঞ্জ জেলা।
আমাদের বিশ্বাসী নারায়ণগঞ্জের এরিয়াতে এবিসি রেডিও শোনা যায়, যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে আসলে কতখানি পারফেক্টলি সত্য বলছেন না মিথ্যা বলছেন। ওকে দ্যাটস আপ টু ইউ গাইজ, যারা নারায়ণগঞ্জের আছেন তারা এখানে ভোট করতে পারেন, হয়তো অনেকেই চিনবেন কারণ এই যে ঘটনাটির কথা বলতে এসেছি সেটা ঘটেছে মাত্র কিছুদিন আগে, বছর খানেকের মধ্যেই এই ঘটনাটা ঘটেছে। বলুন তারপর।
তো আমার নানার বাসায় যখন সে আশ্রয় পায় তখন সে ওইখানে কল বাই নেয় এবং আমার নানাই তাকে থাকতে দেয়। এর মধ্যে আমার মার বিয়ে হয়েছে, আমাদের গ্রাম হলো ডহর মারোদি আর পাশে আরেকটা মারুয়াদি গ্রাম আছে সেখানে। তো কোন একটা কারণে বিয়েটা ভেঙে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়।
আপনার মার প্রথম বিবাহ?
হ্যাঁ, প্রথম বিবাহটা। তো সবাই আমার বাবাকে অনেক বুঝায়, তারপরে বলতেছে যে এই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো, তোমার জন্য অনেক ভালো হবে এবং মঙ্গল হবে। তখন আমার বাবা এরপর বাসায় যায়, বাসায় গিয়া
বাসায় মানে বাড়িতে,
হ্যাঁ দেশের বাসায় যায়, আমার দাদার সাথে কথাবার্তা বলে, সবাই অবশ্য মেনে নিয়েছিল। তখন পারিবারিক সম্মতি নিয়েই তাদের বিয়েটা হয়েছিল। আর বিয়ের পর আমার বাবা আমার মাকে নিয়ে দেশের বাড়িতে চলে যায়। আর যখন
দেশের বাড়ি মানে আপনার দাদার ওখানে
পাঁচরুখি খানপাড়া,
পাঁচরুখির খানপাড়া,
আড়াইহাজার থানার পাঁচরুখি খানপাড়া চলে যায়। তো ওইখানে চলে যাওয়ার পর যখন আমার বড় বোন জন্ম নেয়, তো যখন সে একটু বড় হয়, যখন সে আপুর ফারে, তখন আমার মা উঠানে বসে ওই খেতা সেলাইতে ছিল, মানে খেতার উপর ব্লেড ছিল। তো আমার বড় বোন বুঝে না বুঝে ওইটা মুখে দিয়ে গিলা ফেলছিল, এমন একটা ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তখন থেকে আমার দাদা আমার দাদি সবাই আমার মাকে দেখতে পারতো না, এরপর থেকে তাকে তাড়াই দিছিল। তো আমার বাবা মা তারা দুজনেই আমাদের আড়াই হাজার থানার বড় বিনয়চর গ্রামে তারা একটা বাসা নেয়। তো এক পর্যায়ে আমার নানা যখন দেখতেছে তাদের একটু সমস্যা, তখন আমার নানা মেনেসপিরা তাদের বাসায় নিয়ে যায়, আমার নানার বাসায়। যাওয়ার পর একটা বারান্দায় তাদেরকে থাকতে দেওয়া হয়। তো
মানে নানার বাড়িতে কোন একটা বাড়ির বারান্দায় আপনারা
থাকতে দেওয়া। তো এরকম চলতেছে দিনকাল ভালোই। তো এর মধ্যে রমজান মাসের শবে কদরের রাত্রে আমার বাবা,
এগুলো কি আপনার জন্মের আগের ঘটনা, আপনি মার কাছ থেকে শুনেছেন?
মার কাছ থেকে শুনতে পেরেছি। রমজান মাসে শবে কদরের রাত্রে আমার বাবা আমাদের বাসার পাশের মসজিদ থেকে গভীর রাত্রে নামাজ পড়া বাসার দিকে আসতেছিল। তখন আমাদের বাসা থেকে মসজিদটার দূরত্ব প্রায় দুই তিনটা জমি, মানে রাস্তা হয় নাই, ওই খেতপাতালি হাইটে আসতে হয় বা লাইল দরে হাইটে আসতে হয়। তো আমার বাবা ওই খেতপাতালি হাইটে আসতেছে নামাজ পড়া, এর মধ্যে কোন একটা জিনের দল তাকে আক্রমণ করে, আর সেই থেকেই সে পাগল হয়ে যায়। এরপর থেকে সে অনেক উল্টোপাল্টা হয়ে যায়, মানে প্রায় 14-15 দিন তার কোনো খোঁজ খবর ছিল না। সে নাকি 14 দিন এখানে এটা আইতে লেখা আছে, সে 14 দিন ওনারই ছিল এবং সে বন জঙ্গলে থাকতো এবং 14-15 দিন পর আবার সে বাসায় আসতো। তো আবার কখনো দেখা গেছে এক সপ্তাহ ধরে নিয়ে যেত, আবার দিয়ে যেত মধ্যে। আমার এখন বর্তমানে যে বড় বোনটা আছে বিথিয়া, তার জন্ম হয়, তখন আমার পরিবারে খুব বেশি অভাব অনটন লেগে যায়। আমার বড় বোন দুধ খাবার জন্য যে টাকাটা প্রয়োজন সেটাও তার ছিল না, তাকে যে দুধ খাওয়াইবে। আমার বাবা তো তখন পাগল, সে কোনো কাজকর্ম করতো না, আর পাগল অবস্থায় যদি হাটে বাজারে হাঁটতো তাকে লোকজন যে টাকা দিত ওই টাকা আমার বোনকে দিত না, সেটা ওই বাড়ির অন্য ছোট ছোট গোলাবানকে দিয়ে ফেলতো।
আচ্ছা,
তো এরকম চলতেছে, আমার নানা কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, কিছু বুঝে উঠতে পারতেছে না। এক পর্যায়ে আমার বোন আস্তে আস্তে বড় হয়, আমার নানা একসময় একটা পদক্ষেপ নেয় কবিরাজের মাধ্যমে, জানতে পারে তার পিছনে 81 জন জিন লেগে গেছে।
আপনার নানা এটা জানতে পারে?
হ্যাঁ,
81 জন জিন লেগেছে, তার
জিন লেগেছে
কবিরাজের মাধ্যমে।
কবিরাজের মাধ্যমে
তো আমরা একটা বিষয় এখানে একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা, আমাদের এই যে ঘটনা, সামাজিক যে ঘটনাটি, সেখানে যে বিষয়গুলো বলছে সেগুলো ওর মার কাছ থেকে শ্রুত, এবং এটা বৈজ্ঞানিকভাবে কি কিংবা এটা কতটুকু সত্য বা মিথ্যা ধর্মীয়ভাবে, সেই বিষয়গুলো আমরা প্রশ্নাতীত ভাবেই উজ্জ্বল রেখে, সাইড করে রেখে আমরা মূলত সোশ্যাল রিয়েলিটি তুলে ধরছি এখানে। সামাজিকভাবে একটা মানুষের প্রতি অন্যান্য সামাজিক মানুষ যারা বসবাস করছে নাকি সমাজে, তাদের বিশ্বাস এবং একই সাথে এই ঘটনার দ্বারা জীবনযাপন পদ্ধতিতে যে প্রভাব, সেটির অবস্থাটা কি ছিল সেটা অখণ্ডভাবেই সত্য, সেই বিষয়গুলোকে আমরা এখানে তুলে ধরছি। সুতরাং এই বিষয়টাকে আপনারা লক্ষ্য রাখবেন, হ্যাঁ, অন্য কোনো বিষয় দ্বারা আপনারা মোটেও ইন্সপায়ার হবেন না। ওকে, বলুন।
তো এর মধ্যে আমার নানা যখন জানতে পারে কবিরাজের মাধ্যমে যে
81 জন
জিন লেগে গেছে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু নিতে পারতেছে না, তো একবারে নিয়ে যায় না, 14-15 দিন রাখতো, এক সপ্তাহের মতো রাখতো, আবার দিয়ে যাইত, এরকমই চলতেছিল। আর রাত্রেবেলা সে কোথ থেকে যেন আইসা, ওই আমাদের নানার উঠোনে একটা বড় জাম গাছ ছিল, সেই জাম গাছের আগায় বৈশা বৈশা সারা রাত পাতা খাইতো আর গান গাইতো, রাত্রে ঘুমাইতো না।
এগুলো আপনার জন্মের আগের ঘটনা?
হ্যাঁ, জন্মের আগের ঘটনা। আর জন্মের আমার জন্মের পর কিছু ঘটনা হয়েছে, তখন আমার বাবা,
সেটা আমরা ধারাবাহিকভাবে জানতে চাই। হ্যাঁ, বলুন, আপনি যা শুনেছেন তারপর।
তো এরকম চলতেছে, এক পর্যায়ে আমার নানা আমার বাবাকে খুঁজে পাচ্ছে না, অনেক দিন যাবত খুঁজে পাচ্ছে না। তো আমার নানা কাকে যেন সাথে করে নিয়ে তাকে খুঁজতে গেছে। আমাদের 2500 থানার কালীবাড়ি বাজারে একটা ভাঙ্গা ব্রিজ আছে, সেইখানে। তো সেখানে যাওয়ার পর দেখতে পেল যে আমার বাবা একটা সাদা কাপড়ের উপর দিয়ে উঠতেছে।
এগুলো কি বলেছে?
আমার নানাই বলছে সেটা।
হাউ কুড উই বিলিভ দিস? যাই হোক, বিশ্বাস একেবারে আপনার ব্যাপার, বলুন তারপর।
তো
ওই ব্রিজের কাছে উনি খোঁজ করতে গেছেন কেন?
হ্যাঁ, ওইদিকে জানে যে ওইদিকে বাজারে, কালীবাড়ি বাজারে পাগল অবস্থায় সে অনেক থাকে।
আচ্ছা,
তো এরকম দেখছে কিন্তু তাকে আর ধরতে পারে না, তাকে আর বাড়িতে নিয়ে যাইতে পারে না, কোথায় যেন নিয়ে গেছে। ওই দিনের মতো সে চলে আসছে, তখন আর কোনো খোঁজ খবর মিলে না। তখন আমার দাদিকে নিয়ে ঢাকাতে একটা বড় কবিরাজ আছে সেখানে গেল। যাওয়ার পর কিছু বলে দেওয়ার আগেই ওই কবিরাজ ধরতে পারছে যে দইরা বলতেছে যে আপনাদের কিছু বলতে হবে না, আপনারা চলে যান, এক সপ্তাহ পর সেমনিতে ফিরে আসবো। তখন আমার দাদির সেই কবিরাজটা,
আপনার বাবার যে ধরনের বড় সমস্যা হচ্ছে, কবিরাজের কাছে আপনারা গিয়েছেন ঠিক আছে, আপনারা কখনো কোনো ডাক্তারের কাছে গিয়েছেন?
ডাক্তার এমনিতে দেখাইছে কিন্তু ডাক্তার কোনো সমাধান দিতে পারে নাই।
আচ্ছা, যেটা বলছিলেন যে এক সপ্তাহ পর আপনাদের এখানে ফিরে আসবে। হ্যাঁ, কোন কবিরাজ বলছে?
তখন ঠিকই আবার ওই এক সপ্তাহ পর ফিরে আসছে। আসার পর এরকম আবার চলতেছে, বাড়িতে আসে রাত্রেবেলা, ওই জাম গাছ ওইটা রাত্রে সারা রাত গান গায়, জাম পাতা খায়, রাত্রেও খায় না, দিনের বেলাও কিছু খায় না, সারাদিন কোথায় যেন থাকে, রাত্রেবেলা এসে জাম গাছে ওইসব ওইসা গান গায় আর পাতা খায়, সকালবেলা আবার চলে যায়। এরকম চলতেছে চলতেছে কিছুদিন যাওয়ার পর আবার যখন হঠাৎ কইরা গেল গা, তখনও খুঁজে পাইতেছে না। তো এক সপ্তাহ পর আবার সে দেশের গ্রাম অঞ্চলে আপনাদের বড় একটা মটকি থাকে, ওই মটকির নিচে একটা বিড়াল জায়গা, বিড়ালটা ঢুকার মতো যতটুকু জায়গা থাকে সেই জায়গাটা থেকে আমার বাবাকে বের করা হয়েছে। এরকম ঘটনা কিছুদিন আগে আমার নানার কাছ থেকে জানতে পারছি।
এগুলো আপনি শুনেছেন?
হ্যাঁ শুনেছি।
ওকে,
তো এরকম চলতেছে, কোন সমাধান হইতেছে না ফাইনালি। আমার জন্ম হবার পর আমি যখন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শিখলাম, তখনকার দুইটা কাহিনী আমার সাথে যা হয়েছে আমার স্পষ্ট খেয়াল আছে। আমি যখন জন্মের পর দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি শিখলাম, তখন বর্ষাকাল ছিল, চারদিকে অথই পানি। তখন আমার বাবা যদিও পাগল ছিল কিন্তু আগের থেকে একটু উন্নত, তো সে অস্বাভাবিক আচরণ করতো সবার সাথেই। তো আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, তখন আমাকে কেউ থামাইতে পারতেছিল না। তখন আমার বাবা জিদ্দে আমাদের বাড়ির পূর্ব সাইডে একটা বড় পুকুর আছে, সেই পুকুরে আমাকে ডিল্লা দিয়া ফেলে দিয়েছে। তো আমি ওই পানিতে ডুবতেছি না, সেইখানে পানির উপর আমি আসাম বিড়ি দিয়ে বসে আছি আর কান্নাকাটি করতেছি, কিন্তু কেউ যে নেমে গিয়ে আমাকে উঠায় নিয়ে আসবো সেই সুযোগ আমার বাবা কাউকে দিতেছে না, সবাইকে দাঁড়া করে। তখন আমার একটা চাচাতো মামা আছে, নাম রিপন, সে এখন বিবিএ কমপ্লিট করছে। তখন সে লুকায় গিয়া পানিতে নেমে সাঁতরে আমার নিয়ে আসছে। ওই বর্ষাকালে আরো একটা ঘটনা ঘটছে, এরকম কান্নাকাটি করতেছি, তখন কেউ থামাইতে পারতেছে না। জিদ কইরা আমার বাবা লুঙ্গি লিংটি দিয়া আমাকে পিঠের উপর বসায় সাঁতরায় বিলের মাঝখানে নিয়ে আসছে। ওইখান থেকে জীবিত বড় একটা সাপ ধরা নিয়ে আসছিল, নিয়ে আইসা আমাদের বাড়ির, আমার নানার যে ঘরটা আছে তার পাশেই, আমার একটা চাচাতো মামা আছে হানিফা মামা, তার ঘরের পাশে একটা বরই গাছ আছে, সেই বরই গাছের নিচে বৈশা আমাকে সাপের খেলা দেখাইতেছে। তো দুই বাড়ির যত মহিলা পুরুষ আছে সব জমে গেছে সাপের খেলা দেখতেছে। আর সুস্থ হয়ে গেছে আমার বাবা, সুস্থ অবস্থায় কিছুদিন আগে, মানে প্রায় 2011 সালের দিকে এরকম একটা ঘটনা ঘটছিল, যে আমি নিজে দেখলাম আমার একটা চাচা আছে যাত্রাবাড়ি বাড়ি বকুর কাকা, সে বাসায় গেছে আমার বাবার সাথে একসাথে চেয়ারে বসে কথা বলতেছে। তো কথা বলার মাঝখানে সে হঠাৎ করে গাছের আগে চলে গেছে সুস্থ। তখন
হাউ ইট ইস পসিবল, একটা জিনিস আমি কোনোভাবেই মানতে পারছি না, যে 1995 সালে আপনার জন্ম, 2011 সালের গল্প আপনি বলছেন, 2011 সালে এসে সে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ, মানে আপনার বোঝার বয়সটা পরিপূর্ণ, আপনি দেখলেন হঠাৎ করে আপনার বাবা গাছের আগে চলে গেল, মানে এটা কত লোকজন বিলিভ করবে আজকে? আজকের এই যারা আমরা এই যে এই যুগে বসবাস করছি, কোয়াইট ইম্পসিবল। একটা ভৌতিক গল্প হলেও আমরা না হয় সেখানে একটা ফ্লেভার দেবার চেষ্টা করতাম, যেখানে যাহা বলিব সত্য বলিবার মতো একটা জায়গা, সেখানে এই ধরনের কথাবার্তা কারা বিশ্বাস করবে? আপনার কি
আমার বাবার বিষয়ে আমার অত্র এলাকায় মোটামুটি সবাই জানে, আমাদের 2500-এর যে আমাদের ডহরমারদি গ্রাম আছে, দিগুলদি গ্রাম আছে, বৈলারগান্দি গ্রাম আছে, এবং উজানগোবিন্দি গ্রাম আছে, বড়বিনেরচর গ্রাম আছে, এবং আমাদের পাঁচরুই খানপাড়া যে দেশের বাড়ি আছে ওইখানে অনেকেই আমার বাবার বিষয়টা সবাই জানে, যে তাদের যে প্যারানর্মাল সমস্যা আছে।
প্রিয় শ্রোতা, এই প্যারানর্মাল সমস্যা জীবনেরই একটা অংশ, কিন্তু কতটুকু আপনি বিলিভ করবেন দ্যাটস রিয়েলি আপ টু ইউ। এবং আমরা এখানে বলেছিলাম যে আজকে এমন একটি ঘটনা এখানে রিভিল হচ্ছে that is really really intolerable and absolutely impossible for our society, which is ei chele tai er bhashyo onujayi o tar baba ke khun koreche. ei rokom ekti ghotona keno ghotlo shetar background ebong sei ghotonar dike amra dhire dhire jacchi ebong seta apni adoy jante chan kina seta ajker jaha bolibo shotto bolibor jonno ekta great question. jara mone korechen je yes amra jante chai ebong তারা ইয়েস ভোট দিয়েছেন, যারা জানতে চাননি তারা নো ভোট দিয়েছেন, আমরা এবার কম্পিউটারের কাছ থেকে এসএমএস পোলের রেজাল্ট একটু জানতে চাই। আমরা বলছি যদি নো পার্সেন্টেজ বেশি হয় তাহলে আমাদের গল্পটি এখানে ড্রপ হয়ে যাবে।
ইয়েস 87%, নো 10%, নো কমেন্টস 3%।
কম্পিউটার বলছে 87% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো, এবং 3% হচ্ছে নো কমেন্টস। তার মানে বুঝতেই পারছেন কিউরিয়াসিটির জায়গা মানুষের অনেক অনেক বেশি, এবং সেই কিউরিয়াসিটির জায়গাটি লজিক্যাল অর ইললজিক্যাল সে বিষয়টা অনেক সময় ছাপিয়ে যায়। আমরা 87% লিসনার যারা আছেন এই মুহূর্তে, যারা শুনছেন, যারা ভোট দিয়েছেন, তাদের কাছ থেকে ইয়েস পেয়েছি, সুতরাং আমরা গল্পটি কন্টিনিউ করব। আমরা ফ্লোরে যাচ্ছি, তবে তার আগে ছোট্ট একটা ব্রেক নিতে চাই প্রিয় শ্রোতা, 4 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, এবং আজকের যিনি অতিথি রয়েছেন তাকে দেখার জন্য আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে। এছাড়া আপনারা চলে আসতে পারেন ওর সাথে, যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আসতে পারেন আমার পেজটিতেও। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এই পেজটির মেম্বার হয়ে যাবেন, এবং চাইলে আপনারা অতিথির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, জীবনে কিছু ঘটনা ঘটে যেগুলোকে কোশ্চেনের মুখোমুখি করে কোনো উত্তর পাওয়া যায় না। আমরা বলছি না এটা যে ও আজকে যেটা বলছে এখানে রায়হান সেটা পাই টু পাই সত্য, কারণ আমরা টাইম মেশিনে চড়ে দেখে আসতে পারব না যে ও যা ঘটনাগুলো বলছে সে ঘটনাগুলো আদৌ সত্য কি মিথ্যা। কিন্তু এটা চরম সত্য যে ওর হাতে ওর নিজ জন্মদাতা পিতা খুন হয়েছেন, যেটা আমাদের জায়গাটি থেকে সুস্থ মস্তিষ্কে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং যাহা বলিব সত্য বলিবর ইতিহাসে এরকম একটি গল্পের বর্ণনা আমরা পেয়েছিলাম আরেকজন বন্ধুর কাছ থেকে, এবং আজকে একটু ব্যতিক্রমী জায়গা থেকে এই ঘটনাটি প্রেজেন্ট করা হচ্ছে এখানে। এবং শুধুমাত্র এটা হয়নি, ওর বাবার যে ঘটনাটি ও ঘটিয়েছে শুধুমাত্র সেটি নয়, ওকে পরবর্তীতে আইনের মুখাপেক্ষি হতে হয়েছে, ও জেল খেটেছে কিছুদিন এবং এখনও আসামি হিসেবে আছে। আমরা পুরো বিষয়টি ওর মুখ থেকে শুনতে চাই কোনো মন্তব্য করা ছাড়া। আমরা ধরে নিতে চাই দিস ইজ ওয়ান কাইন্ড অব ডিফারেন্ট সোশ্যাল রিয়েলিটি ইন আওয়ার সোসাইটি। ওকে, আমরা ফিরব ওখানে, তবে তার আগে বলছি রায়হানকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে এবিসি রেডিওর ভেরিফাইড ফেসবুকে এবিসি রেডিও FM 89.2। এছাড়া আপনারা চলে আসতে পারেন আমার পেজটিতেও, যেখান থেকে আপনারা যাহা বলিব সত্য বলিব ডাউনলোড করতে পারবেন। আমাদের অতিথি যিনি আছে তার সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। এছাড়া পুরো সপ্তাহব্যাপী অনুষ্ঠান যদি আপনি অংশগ্রহণ করতে চান, অনুষ্ঠান নিয়ে কোনো কিছু যদি আপনার কোয়েরি থাকে, আপনার জীবনের ছোটখাটো অপরাধ নিয়ে যদি কিছু লিখে পাঠাতে চান, যাবতীয় তথ্যাবলী পাবেন আমার পার্সোনাল পেজটি থেকে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, আরজে কিবরিয়া নামে কিন্তু অসংখ্য ফেক পেজ আছে ফেসবুকে, আপনারা ওখানে যাবেন না প্লিজ। আমি যেভাবে ইউআরএল এর কথা বলেছি এটা দিয়ে সার্চ করলে আপনি আরজে কিবরিয়া পেজটি পাবেন, যেখানে প্রায় 12 লাখের মতো আমাদের ফ্যান রয়েছে। ওকে, আমরা যেখানটাতে ছিলাম, আপনি যেটা বলছিলেন যে 95 পরে আপনার জন্মের কিছু ঘটনা এবং কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা আপনি বলছেন যেগুলো আপনার দিব্যি এখনো মনে আছে, আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই। তারপর
যখন এরকম কিছু ঘটনা ঘটলো, আমি যখন বড় হতে থাকলাম, এর মধ্যে আমার নানা ফাইনালি ভালোভাবে একটা চিকিৎসা চালায়, তারপর ওই যে 81 জন জিন ছিল তাদের থেকে 80 জন বিদায় কইরা একজন ছিল তাকে বিদায় করা যায় না, তো সে একটু সমাধান হয়, স্বাভাবিক হতে পারে। তো এরপর থেকে সে যেমন ওই যে আবার কলের কাজ করে, কলবাইন নেয় আমাদের উজান গোবিন্দি গ্রামে, সেখানে কলবাইন নিয়ে কাজ করে, তো ওই টাকা দিয়েই আসলে সংসারটা কোন রকমে চলে, খুব কষ্ট করে।
কল বাইন্না মানে এটা কি জিনিস?
আসলে আমাদের গ্রাম অঞ্চলে কল আছে পার্লমের মতো, এটা হাতে আর পায়ে চাইপা ই করতে হয়, কাজ করতে হয়, ওটা দিয়ে গামছা তৈরি করা হয়।
ও ওকে ওকে।
তো ওই কাজ করতো, ওই কাজ করে সপ্তাহে দেখেছে ওই 700-800 টাকা কাজ করতে পারতো, ওই টাকা দিয়ে খুব কষ্ট করে সংসার চলতো। তখন তো অনেক অনটন ছিল, মানে ছোটকাল থেকেই আমি মানে স্বয়ংসম্পূর্ণ না, সবকিছু যে মানে আমার চাহিদা পূরণ করতে পারবে সেরকম কখনোই হয় না। তো এইভাবেই চলতে থাকে। আমি যখন বড় হই আমার বাবা তখন সুস্থ হয়, এভাবেই কাজকর্ম করতেছে। আস্তে আস্তে বড় হতে থাকি, যখন আমি স্কুলে ভর্তি হই ক্লাস ওয়ানে যখন ভর্তি হই তখন যে আমার গায়ে দাগগুলো আছে, ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার পর আমার পুরো শরীর খাজলি হয়েছিল।
আচ্ছা,
খাজলি হওয়ার পর ওই বছর লেখাপড়াটা আমার আর হইল না, বার্ষিক পরীক্ষা আমি আর দিতে পারিনি, যার কারণে একটু বিরতি নিলাম। তো এর পরের বছর আবার ক্লাস ওয়ানেই ভর্তি হই, পরবর্তী বছরে ফাইনাল পরীক্ষা দিয়ে পাশ করি, এভাবে লেখাপড়া আগাইতে থাকি আর ক্লাস টু ক্লাস থ্রি এরকম আগাইতে থাকি, কখনো ফাইনাল পরীক্ষা আমি ফেল করি নাই। আর ছোটকাল থেকেই সবাই আমাকে খুব পছন্দ করত, সবাই আমাকে খুব ভালোবাসত, কিন্তু মানে আমার বাবা মা মানে এরকম ঝগড়া করত, ছোটকাল থেকে আমরা দেখতেছি প্রচুর ঝগড়া করত এবং আমাদের চোখের সামনে আমার মাকে মারত আমার বাবা, মাঝে মধ্যে আমাদেরকে মারতে আসতো, অনেক গালিগালাজ করতো, এরকম ছোটকাল থেকে আমরা দেখতেছি।
জি,
তো মাঝে মধ্যে দেখা গেছে যদি আমি পড়তে বসি, আমার বোন যখন পড়তে বসে তখন যদি এরকম ঝগড়া করতে থাকে তখন আর কি আমাদের নিঃশ্বাসটা কেমন যেন ভারী হয়ে আসে, আমরা পড়তে পারি না বা কান্না করতে থাকি, এরকম পরিস্থিতির মধ্যে আসলে খুব কষ্টেই লেখাপড়া চালায় যাইতেছি। তো যাই হোক, পরিস্থিতির শিকার আমরা কষ্ট করে আগায় যেতে থাকি দুজনই, আমরা দুই ভাই বোন। তো এরকম চলতেই থাকে। মানে সবচেয়ে খারাপ জিনিস যেটা, আমার বাবা মা প্রচুর ঝগড়া করতো এবং আমার মাকে অনেক মাইর দিত।
আপনার বাবা? ওকে।
আর আমার বাবা গাঁজা সেবন করত,
মানে গাঁজা খেত।
হ্যাঁ, গাঁজা খেত। গাঁজা খাইয়া খাইয়া মানে সে নিজে যা টাকা আয় করতো তার অধিকাংশ সে গাঁজা খাইয়ে ব্যয় করে ফেলত, যার কারণে অভাব অনটনটা খুব বেশি লেগা থাকতো আর আমাদেরও খুব বেশি কষ্ট করতে হইত।
ওকে।
তো এইভাবেই চলতে থাকে। তো এক পর্যায়ে খুব কষ্ট কইরা কিছু টাকা পয়সা জমাইয়া আমার একটা ডাক্তার চাচা আছে, মোহাম্মদ রায়হান খান ডাক্তার, তো সে ওই যে বড়বিনেচর গ্রামে একটা বাড়ি করে দিছিল সেই বাড়িটা ট্রান্সফার করে আমাদের ডরমরদি গ্রামে নিয়ে আসা হয়। তখন আর কি আমাকে আমার নানা তার যে সকল নাতি নাতনি আছে তাদের থেকে সবচেয়ে বেশি পছন্দ করে আমাকে, আর বিশেষ করে আমি তার বড় মেয়ের নাতি ছিলাম, তার কারণে আমাকে খুব বেশি পছন্দ করত। আমার নানারও চার মেয়ে তিন ছেলে, আমার দাদারও চার মেয়ে তিন ছেলে।
আচ্ছা।
আর আমার দাদার ফ্যামিলিতেও আমার বাবা বড়, আমার নানার ফ্যামিলিতে আমার মা বড়। তো এরকম আর কি মানে আমার নানা আমাকে খুব বেশি পছন্দ করত, যার কারণে আমার নামে আমার নানা 5% জায়গা লিখে দিস।
আচ্ছা।
আমার নিজের নামে। তখন ওই জায়গাতে আমরা একটা ছোট্ট পুকুর কেটে মানে কিছুটা বিট করি, আর বর্ষার আগে যখন আমরা এরি ধান চাষ করি তখন অনেক এই ঘাসের সাথে কিছু মাটি যখন খেত নিড়ায় তখন ওই মাটিগুলো ঘাসের সাথে আসে, তখন ওইগুলো আমরা থুবাইয়া আস্তে আস্তে এই ভিটটা বড়তে থাকি। ভিটটা বড়তে বড়তে আমরা মাটি কখনো ক্রয় করি নাই, এইভাবে মানুষের জমি থেকে থুবাইয়া আপনার এই ভিটটা করি, ভিটটা করে একটা বাড়ি করি, গাছপালা লাগাই, তারপরে ওই বড়বিনের চোট থেকে ওই বাড়িটা ট্রান্সফার করে এখানে এসে আবার করে তুলি। তখন নানার বাসায় যে বারান্দায় ছিলাম সেখানে আর থাকতে হয় না, নতুন করে বাসা আমরা নিজেরা করে নিচ্ছি, তখন এখানেই থাকি। তো এইভাবেই চলতে থাকে। যদিও খুব কষ্টে ছিলাম তারপরও লেখাপড়াটা সুন্দর করে চালায় যাই, মানে বাবা মা ঝগড়া করত তখন খুব খারাপ লাগতো কিন্তু কিছু বলতে পারতাম না, মানে বলতে গেলে আমাদেরকে মারতে আসতো, যার কারণে বলতে পারতাম না কান্না।
ঝগড়ার কি মানে এক পর্যায়ে কি হাতাহাতি হতো, মারামারি হতো?
হ্যাঁ, মাকে অনেক মারতো, ঝগড়া লাগলেই মারতো। এগুলো আসলে আমার এলাকাবাসী সবাই জানে, আমরা ধরতে গেলে আমাদেরকেও সহ মারতো, যার কারণে আমরা ধরতে যেতে পারতাম না, সাহস পাইতাম না, তখন পাশের লোকজন আইসা এই মায়ের দূর থামাইত। আর এই পর্যন্ত আমাকে আমার মাকে মারতে মারতে শেষ করে ফেলছে। আমি নিজের চোখে দেখছি একবার যে মানে আমার মাকে একটা ছোট কাঠের টুকরা দিয়া ঢিল্লা দিয়া মাথায় মাথাটা ফেটে ফেলছে, এরকম অনেক দুর্ঘটনা আমি দেখছি।
সন্তানের সামনে এই ধরনের কাজ পাওয়া মা করলে সেটা সন্তানের জন্য কতটা কষ্টের হতে পারে, যারা এই ধরনের সিচুয়েশন গুলো ফেস করেছেন তারা আসলে ওর ব্যাপারটা বুঝতে পারবেন। দ্যাট ইজ রিয়েলি মানে ইনটলারেবল। ওকে, আপনি যেটা বলছিলেন যে একটা নতুন বাড়ি করলেন আপনার নানার দেয়া জমিতে, তারপর?
তারপর থেকে এখানে থাকতেছি, আব্বাও কাজকর্ম করতেছে, এরকম ঝগড়া বিশৃঙ্খলাও করতেছে, আমরাও বড় হতে থাকি, লেখাপড়া চালাই দিতেছি। যখন আমি ক্লাস,
লেখাপড়া আপনি চালাতেন কিভাবে? মানে আপনার বাবা তো সংসারে কোনো কিছু এফোর্ড করতো না,
মানে সে যাই ইনকাম করতে পারতো তা থেকে সে কাঁচা খেয়ে কিছু শেষ করে ফেলতো, আর কিছুটা ওই নানা ম্যানেজ করতো, যেহেতু তার মেয়ে বড় মেয়ে তার একটু হেল্প করতো। আর তখন তো একসাথে মামারা থাকতো খাইতো, তার কারণে তারা একটু হেল্প করতো সবাই মিলেমিশে। জানতো আমার বাবার এই পরিস্থিতিটা, জানি না শুনে তো
বিয়ে কোন রকম ম্যানেজ করতেন। হ্যাঁ বলুন, তারপর ক্লাস থ্রির ঘটনা বলছিলেন আপনি।
তো ক্লাস থ্রি থেকে যখন ক্লাস ফোরে উঠি, তখন আর কি আমার বাবার ইচ্ছা হইল যে তুই যদি ক্লাস থ্রি থেকে ফাইনাল পরীক্ষায় পাশ করিস তাহলে আমি তোকে একটা সাইকেল কিনে দিব। তখন ক্লাস থ্রি থেকে আমি ফাইনাল পরীক্ষায় পাশ করি, পাশ করার পর 700 টাকা দিয়া একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দেয় ভাঙ্গাচোরা। তো ওইটা পেয়ে আমি খুব আনন্দিত হই। আর ছোটকাল থেকে যখন আমি একটু বুঝের হই, রাস্তাঘাট চিনতে পারি, তখন থেকে আমার যে বড় মামা আছে রফিকুল ইসলাম, সে উজান গোবিন্দি একটা পার্লমের ফ্যাক্টরিতে কাজ করতো। তো সপ্তাহে 3-4 দিন তার জন্য সকালবেলা নাস্তা নিয়ে যাওয়া হইতো আমার। তো এর বিনিময়ে আমাকে সপ্তাহে 5 টাকা করে দিত, সেই টাকা দিয়ে আমার ওই মজা খাইতাম, হাত খরচ চালাইতাম এরকমই। কিন্তু বাবা মার কাছ থেকে, মানে ছেলে মেয়েরা যখন ছোট থাকে তখন কিন্তু স্কুলে যাওয়ার সময় 2-5 টাকা চায় খাওয়ার জন্য, মজা খাওয়ার জন্য। আমি সেরকম কখনোই করি নাই যে মা 2 টাকা দাও মজা খাম, এরকম কেউ বলতে পারবো না, বাবাও বলতে পারবো না, মাও বলতে পারবো না, কখনো চাইনি। আর SSC পাস করছি কিন্তু কখনো আমার বাবা মা এই অর্ডার দিয়ে বানায় একটি জামা পড়তে দেয় না আমারে। যখন ক্লাস ফোরে উঠলাম সেই বছরই সাইকেলটা কিনে দিছে, আর সেই বছরই আমাকে, মানে তখন ফার্স্ট বার্মিসের জুতা বাইর হয় 90 টাকা দিয়ে, আমারে গোলাপি কালারের এক জোড়া জুতা কিনা দেয়, আমার কাছে খুব ভালো লাগছিল। আর একটা স্কুল ব্যাগ কিনা দেয়, এই দেওয়া আমার বাবা আমার কাছ থেকে, এইটুকুই পাইছি স্কুল জীবনে লেখাপড়ার জীবনে। তো লেখাপড়ার দিকে আমার খুব ভালো মনোযোগ ছিল। আর আমার যে ছোট মামাটা আছে, এখন ডিগ্রি কিছুদিন আগে পাশ করছে, ওই মামা ছোট কাল থেকে টিউশনই কইরা তার নিজের খরচটা চালাইতো, লেখাপড়া করতো, সংসার চালাইতেছে। আমি তার কাছে প্রাইভেট পড়তাম, আমার কাছ থেকে কোনো খরচ নিত না, এবং বাবার থেকেও বেশি ভয় পাইতাম এই ছোট মামাকে, এখনো ভয় পাই বাবার থেকে বেশি।
জি,
তো আমার মামা আমাকে খুব বেশি প্রেশার দিয়ে রাখতো, যার কারণে লেখাপড়ায় কখনো লুকাইতে পারতাম না কিছু, মানে পিছায় থাকতাম না, সবসময় ভালো করে মনোযোগ দিয়া পড়তাম, কারণ জানি মামার কাছে ধরা খাইতে হইব, আমাকে ধরবো, মায়ের দিব পড়া না পারলে। যার কারণে আমার এলাকার ভিতরে যতগুলা ছাত্রছাত্রী আছে তাদের ভিতর থেকে আমি 1 নম্বরই ছিলাম বলা যাইতে পারে, লেখাপড়ার দিক থেকে। আর আমাকে সবাই খুব পছন্দ করতো এই দিকটা থেকে, লেখাপড়ায় খুব ভালো। তো এইভাবেই চলতে থাকে। আমি যখন ক্লাস 5 উঠি, তখন একদিন আমার বোন তখন ক্লাস 6 মনে হয় সম্ভবত পড়ে, তখন আর কি আমার বাবা এই যে খারাপ নেশাটা গাঁজা খায়, সে ওইটার পিছনে খুব বেশি টাকা খরচ করে ফেলে, যার কারণে খুব বেশি অভাব অনটন লেগে গেল। আমার মা একজন প্রতিবন্ধী, ডাইন হাতটা তার বাঁকা, সে ডাইন হাত দিয়ে তেমন কোনো কাজ করতে পারে না, এরকম বাঁকা।
আচ্ছা,
তো যার কারণে আমার মা দেখতাম যে আমাদের বাড়িতে একটা পালং ছিল, সেখানে এসে ডাব্বা চালাইতো।
কি জিনিস এটা আমি বুঝতে পারিনি,
যে মানে আপনার পালং চালায় যে নলি তৈরি হয়।
ও আচ্ছা, মানে তাঁতের কাজের কথা বলছেন।
নলি তৈরি হয়, ওই নলির ই করার, তৈরি করার কাজ করতো, কিছু টাকা পাইতো, 300-400 টাকা সপ্তাহে। এইভাবে আর কি চলতো, খুব কষ্ট করে মাও বুঝতে পারতেছে যে আমার বাবা ভালো না, যেভাবে বাচ্চা গুলারে বড় করতে হইব, যার কারণে আমার মা খুব কষ্ট করে চালাইতো। আর আমাকে কোলে করে নিয়ে যাইতো মিলের ভিতরে, আমাকে বসায় রাখা সে কাজ করতো।
আচ্ছা,
রাত্রে বেলাও নিয়ে যাইতো, বসায় রেখা কাজ করতো, আর যখন ঘুম পাইতো তখন ওই মিলের ভিতরেই ঘুমায় থাকতাম, মা ওইখানে কাজ করতো।
ওকে,
এরকম চলতে থাকে। তখন কিন্তু আমার বাবাকে কেউ ভালো করে বুঝাইয়া ভালো করতে পারে নাই, সে ওই বুঝটা মাথায় নেয় না, সে তার মতোই চলতেছে, সে গাঁজা খাবে সেটা না খেলে তার চলবে না।
আচ্ছা,
তো আসলে মানে ছোট কাল থেকে এই জিনিসটা আমাকে খুব বেশি আঘাত করছে, যে চোখের সামনে বাবা গাঁজা খাইতেছে এবং অনেক বেশি ঝগড়া করতেছে, মারধর করতেছে মাকে, এগুলা খুব খারাপ লাগতো আমার কাছে, যার কারণে মাঝে মধ্যে খুব কষ্ট হইত, মানে লেখাপড়ার প্রতি কেমন একটা অনিয়া আসতো, এরকম পরিস্থিতিতে হয়তো আমার লেখাপড়া আগাইতে পারবো না, এরকম কিছু মনে হইতো, মনোবল হারিয়ে ফেলতাম। এরকম হইতো আর কি। যাই হোক, যখন ক্লাস সিক্সে আমার বোন পড়ে তখন খুব বেশি অভাব লেগে যায়, তখন আর কি আমার বোন গার্মেন্টসে লেগে যায়।
ক্লাস সিক্সে পড়া অবস্থায়?
হুম, এটা 2001 সালের ঘটনা।
ঢাকাতে?
না, ওই আমাদের এলাকায় দিই।
আড়াই হাজারে? আচ্ছা।
একটা গার্মেন্টসে চাকরি নেয় হেলপারিতে, 700 টাকা বেতনে মাসে, 700 টাকা বেতন
মাসে, মাত্র 700 টাকা
বেতন। তো ওই টাকা দিয়ে মোটামুটি ভালোই চলতেছে। মানে কি হয়েছে, আমার বোনকে রাত্রেবেলা মারছিল, ঝগড়া লেগে আমার সাথে ঝগড়া লেগে আমার বোনকে আমার আব্বা মারছিল। তো আমার বোন সিদ্ধান্ত নিছে যে আমার বাবা এরকম পাগলামি করে, ঠিক মতো কাজকর্ম করে না, যা কাজ করে এই টাকা দিয়ে সে গাঁজা খেয়ে শেষ করে ফেললে মা ও খুব কষ্ট করতেছে। মানে তার ভিতরে একটা চিন্তা ঢুকে যায় যে এইভাবে আমার লেখাপড়া হবে না, আমার সংসারও ভালোভাবে চলবে না, আমার কাজ করতে হবে, ছোট ভাইটাকেও লেখাপড়া করাইতে হবে। তো এই চিন্তা ভাবনা করিয়া রাত্রে বেলা সে ঘরে আসে না মাইর খাওয়ার পর। আরেকটা গরিয়া থাকে, আমার বাড়ির দুই তিনজন গার্মেন্টসে চাকরি করতো, যে গার্মেন্টসে সে চাকরি করছে, নতুন জয়েন করছে। তো সকাল বেলায় তাদের সাথে গার্মেন্টসে চলে যায় গিয়ে গার্মেন্টস চাকরি নেয়। এরপর আর কি আমার বাবা মা কেউ কিছু বলে নাই তাকে, কারণ জানে তার চাকরি করতে হবে, কারণ যে পরিস্থিতি হয়েছে অভাব অনটন লাগিয়ে গেছে। হ্যাঁ, এরকম তো সে চাকরি করতেছে, মোটামুটি ভালোই চলতেছে। 2004 যখন বন্যা হয় তখন খুব কষ্ট করে আমার বোন আসলে গার্মেন্টসে যাইতো, অনেক পানি অতিক্রম করে তার গার্মেন্টসে যাইতে হইতো, রাস্তার উপর দিয়ে হাঁটু পানি থাকতো, এই পানি দিয়ে ভিজা যাইতো গার্মেন্টসে, এতখানি দূরে। তো অনেকখানি জায়গা যাওয়ার পর ট্রলার দিয়ে গার্মেন্টসে যাইতো গিয়ে কাজ করতো।
ওকে,
তো খুব কষ্ট করেই আমার বোন আমাদেরকে বড় করছে, আমার লেখাপড়াটা কমপ্লিট করছে, মোটামুটি চালাই যাইতে পারছে আর কি। যদি সবকিছু পরিপূর্ণতা নাও দিতে পারে, মোটামুটি ভাবেই চালাইছে, কিন্তু বাবা সেটা পারে না কখনোই না। তো এরকম চলতে থাকে, আমি যখন মোটামুটি লেখাপড়া ভালোভাবে আগায় যাইতে থাকি, তখন পঞ্চম শ্রেণীতে আমি পাশ করার পর যখন ক্লাস সিক্সে পড়ি, তখন আমার ক্লাস রুল হয় 23। সবাই আমাকে খুব আদর করে, দেখতেছে লেখাপড়ার প্রতি খুব বেশি আগ্রহ, খুব ভালো পারফরমেন্স আমার, সবাই আমাকে আদর করতো, বলতো যে তুমি সুন্দর করে লেখাপড়া করো, এলাকার সবাই বলতো। ঠিক মতো লেখাপড়া করতাম, ঠিক মতো পড়াশোনা করতাম, মানে ছোট কাল থেকেই আমি খেলাধুলায় তেমন যাইতাম না, কারণ আমার বাবা খুব বেশি বদমেজাজি, যদি কখনো কোনো একটা ঝগড়া নিয়ে যদি আমার বাবার কাছে আমার নামে বিচার আসে, তাহলে আর আমাকে আস্ত রাখবো না, আমাকে মেরেই ফেলবো, এরকম ভয় কাজ করতো। আর আমাকে বাবাকে তুলে মানে একটা গালি দিব সেটা আমি সহ্য করতে পারবো না। যেমন আমার বাবা তো নানার এলাকায় থাকে, তাকে স্বাভাবিক বলতেই পারে ঘর জমাই, ওইটা যদি আমার কানে আইসা পড়ে তখন আমার কাছেও খারাপ লাগবে, আমার বাবার কাছেও খারাপ লাগবে। এই জন্য আর কি আমি খেলাধুলায় তেমন যাইতাম না, কারণ খেলাধুলায় গেলে আমার ঝগড়া হওয়াটাই স্বাভাবিক, আমি যাইতাম না। আর আমি ছোটকাল থেকে মানে আমার ছোট গুলার সাথে খেলাধুলা করতাম যাতে আমার ঝগড়া না হয়, শুধু এই একটা কারণে, যাতে আমার কোনো ঝগড়া বিশৃঙ্খলা না হয়, সেই কারণে আমি ছোটদের সাথে মিশতাম। তো এইভাবে আগাইতে থাকি, যখন ক্লাস 7 উঠলাম তখন আর কি আমার রুল আবার 13 হয়ে গেল, একটু আগে আসলাম, তখন ভালোই লেখাপড়া চলতেছে। এভাবে ক্লাস 7 পাশ করার পর ক্লাস 8 উঠলাম।
ওকে,
2009
2009
তো ওইখানে আমি যখন অষ্টম শ্রেণীতে যখন ফার্স্ট ক্লাসে যাই, মানে আমি হয়তো জানুয়ারি 5 তারিখে থেকে ফার্স্ট ক্লাসে যাই, তখন আর কি আমি সেই দিন এই প্রথম জীবনের প্রথম একটা মেয়েকে ভালো লাগে, ওই মেয়েটার নাম ছিল তামিনা, পরবর্তীতে আমি জানতে পারি। তো ওই মেয়ের সাথে মানে আমার চোখে চোখে কিছু কথাবার্তা হইতো, যদিও মুখে হয় নাই কখনো।
ক্লাস 8-এ?
হুম, 2009 এর ঘটনা। তো এরকম চলতে থাকে, তো এক পর্যায়ে আমার একটা বন্ধু ছিল অলিউল্লাহ, তাকে নিয়ে সাহস করে তার নামটা জিজ্ঞাসা করি, তখন জানতে পারি যে তার নাম তাহমিন আক্তার, তার বাবার নাম সেলিম মিয়া।
আচ্ছা,
তো লেখাপড়াটা খুব ভালোভাবে চালাই, আর সে যখন আমার জীবনে প্রথম আসলো আমার কাছে খুব ভালো লেগে গেছিল, তার প্রতি একটা ভালোবাসা মনের ভিতর জন্ম নিল, মানে অনেক স্বপ্ন দেখতাম তাকে নিয়ে, আর খুব ভাবতাম, আর মানে লেখাপড়াটার দিকে একটু মনোযোগ দিলাম বেশি, কারণ তাকে যদি আমি আমার প্রতি আকর্ষিত করতে চাই তাহলে আমার লেখাপড়ায় ভালো করতে হবে। আর কি লেখাপড়ায় খুব বেশি মনোযোগ দিলাম, ক্লাসের যেই পড়াটা আছে সেটা সবসময় কমপ্লিট করে দিতাম, মানে যেই কোনো একটা পড়া। তো আমি ইংলিশে অর্থ অনুবাদ সহ খুব ভালো ই পড়তে পারতাম, রিডিং পড়তে পারতাম খুব সুন্দর ভাবে। আর কি আমাদের যেই ইংলিশ টিচার আছে আতিকুর রহমান, সহকারী শিক্ষক আমাদের স্কুলের, হাই স্কুলের, উজন গোবিন্দ হাই স্কুলের, তো তখন আর কি আমার স্যার ইংলিশ পড়া দিছিল, মানে ওই দিন যে পড়াটা দিছিল সেই পড়াটা প্রায় অনেকেই পারে নাই। আর দুই তিন দিন চান্স দিছিল যে এই পড়াটা যে পর্যন্ত কমপ্লিট না হইব সেই পর্যন্ত আমি এই ক্লাসটা করবো।
আচ্ছা,
তো দ্বিতীয় দিন আমি এই পড়াটা একবারে সম্পূর্ণ মুখস্থ করার মতো করে গেছি। তো ক্লাসে আমার থেকে ভালো স্টুডেন্ট আছে, মেয়ে আছে, ছেলে আছে, খুব ভালো মেধা ক্লাসে, তাদের রুল 1, 2, 3 এরকম আছে, কিন্তু তারাও পারে না। আমি পারছি ক্লাস রুল আমার 30, কারণ আমি মনোযোগ দিয়ে পড়ছি, কারণ কি ওই মেয়েটাকে আমার প্রতি আকর্ষিত করতে হবে, যার কারণে আমি লেখাপড়ায় ভালো মনোযোগ দিছি।
ওকে,
তো ক্লাসে গেলাম, যাওয়ার পর কেউ পড়াটা ঠিক মতো বলতে পারলো না, আমাকে দাঁড় করাইলো, আমি এত সুন্দর করে পড়াটা শোনাইলাম, মানে স্যার খুব অবাক হয়ে গেছে যে ক্লাসের প্রথম দ্বিতীয় ছাত্র ছাত্রীরা এত সুন্দরভাবে পারলো না পড়াটা, তুমি পারছো। তো স্যার আমাকে খুব বেশি থ্যাংকস দিল আর খুব বেশি উৎসাহ দিল যে তুমি আগায় যেতে থাকো, তুমি ভবিষ্যতে ভালো করবা। আর দোয়াও দিছে যে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা, তুমি আগায় যেতে থাকো আত্মবিশ্বাস নিয়ে, অবশ্যই আমি দোয়া করি তোমার জন্য। এরকম আস্তে আস্তে আমি আরো বেশি মনোযোগ দিলাম লেখাপড়ার প্রতি। মনোযোগী হওয়ার পর মানে আমার এই লেখাপড়ার গতিবিধি যখন দেখতেছে ভালো, তখন আর কি আস্তে আস্তে মেয়েটা আমার প্রতি একটু আকৃষ্ট হয়েছে, যদিও কথা বলে না। তো আর কি তার সাথে যোগাযোগ করার জন্য তার ফোন নাম্বার, তার একটা মামাতো ভাই আছে তার কাছ থেকে চাইছিলাম, কিন্তু সে আমাকে রং নাম্বার দিছিল। তখন আমি মোবাইল কিনি নাই, ফার্স্ট আমার সিমটা কিনছি, মানে আমার সিমটা আমার বাবার মোবাইলে ঢুকাইয়া গোপনে কল দিছিলাম। কল দেওয়ার পর বলতেছে যে রং নাম্বার ভাইয়া, পরে আর কি একটু ধোকা খেলাম। তখন আর কি আমার একটা মামাতো বোন ছিল এলাকার সম্পর্কে, তাকে বললাম যে আমার এই নাম্বারটা, তা আমি নাকি দিয়ে বলবা যে আমি নতুন মোবাইল নিছি, তোমার কথা বলবা যে তুমি নতুন মোবাইল নিছ, তো এই নাম্বারটা দিয়ে বলবা যে এই নাম্বারটা আমার নিয়ে যাও, আমার সাথে যোগাযোগ করতে পারবা, এবং তোমার নাম্বারটা ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও, আমি ফোন দিব। তো আর কি মানে এভাবেই ফোন নাম্বারটা নেওয়া হলো। আমি তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলতেছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি কেন ফোন দিছ। এরপর আর কি আমি জিদ করি যে সে আমার সাথে কথা বলতে চাবে না, আমি তার জন্য সিমটা কিনছিলাম, আমার এখনো ফোনই কিনা হয় নাই, তো প্রতিকার ফোন দেই না।
আচ্ছা,
মনোযোগ দিলাম লেখাপড়ায়, লেখাপড়া চালাইতে থাকলাম। অষ্টম শ্রেণীতে 2009 সালে আরো একটা দুর্ঘটনা ঘটে গেছে, তখন আমার বাবা মোটামুটি পুরোটাই সুস্থ,
বাবা সুস্থ পুরো
একেবারেই সুস্থ, সে স্বাভাবিক। সেই অবস্থায় তার জীবনে খুব কঠিন একটা ঘটনা ঘটে গেছে, আমরা খুব অভাব অনটনে কাটাইছি। তো আমার বাবা একটা মুরিদ হয়, কোন একটা পীরের কাছে মুরিদ হয় আমাদের এলাকার মনোহরদি গ্রামে,
পীরের মুরিদ হয়। আচ্ছা,
পীরের কাছে মুরিদ হয়। তো সেই পীর সাহেব আমাদের বাসায় আসে, বাসায় আসার পর আমার বাবাকে সাথে করে নিয়ে যায় তাদের বাসায়। তো তখন তো আমার ফোন ছিল না, তখন আর কি মানে ওই পীর সাহেবকে ফোন দেওয়ার মতো ব্যবস্থা ছিল না, তাদের ফোন নাম্বার ছিল না, যার কারণে জানতে পারি নাই যে আমার বাবা আজকে রাত্রে আসবে কিনা।
আচ্ছা আচ্ছা, ওকে।
তো ভাবলাম হয়তো পীর সাহেবের বাসায় হয়তো থাইকে যাইব, এই জন্য হয়তো দেরি করতেছে। তারপর মা আর চিন্তা না করে ঘুমায় পড়ছিল। তো সকালবেলা ভোরে সে বাসায় আসে, একবারে ভোরে বাসায় আসার পর আমি প্রথমে দেখতে পাইছি যে আমাদের পুকুরে দেখা যায় হেসির ডোগা হয়।
হেসির ডোগা কি জিনিস?
একটা ঘাস,
এক ধরনের ঘাস। ওকে,
সেই ঘাসের পাতাগুলা জড়ায়া ওই হেসির ডোগা দিয়া সে মুখের ভিতর খোঁচায় খোঁচায় ইচ্ছা করে বমি করতেছে।
আপনার বাবা বমি করছে একদিন পরে ফিরে এসে?
হ্যাঁ হ্যাঁ, মানে রাত্রে বেলা গেছে, সারা রাত কোথায় ছিল তার কোনো খোঁজ খবর আমাদের পাওয়া হয় নাই। সে ভোর বেলা আইসা ইচ্ছাকৃত ভাবে খোঁচায় খোঁচায় বমি করতেছে।
আপনি এটা দেখলেন কিভাবে?
আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠছি, ওইটা দেখি সে
কাজ করছে।
হ্যাঁ,
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির শব্দ পেয়েছি, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকের এই যে অপ্রিয় সত্য সেটা নির্মম, ভয়াবহ, দুর্ধর্ষ, কারণ সন্তানের হাতে পিতা খুন, এরকম ঘটনা আমরা আমাদের যে পৌরাণিক গল্পগুলো আছে সেখানে দেখেছি। আপনারা জানেন ইরানের মহাকবি আলাউল ফেরদৌসি রচিত সোহরাব রুস্তমের যে গল্প আপনারা পড়েছেন, সেখানে সোহরাব কর্তৃক রুস্তম মৃত্যু হয় এবং দুজনই বীর ছিলেন। এই গল্পটা যারা পড়েছেন তারা জানবেন, একটা অমর রচিত বলা যেতে পারে এই সোহরাব রুস্তম। ইরানের এই মহাকবি ফেরদৌসি রচিত শাহনামার সেই যে বর্ণনা, সেটা আসলে বাস্তবে আমাদের জীবনে ঘটে যেতে পারে, বা মানে পুত্র কর্তৃক পিতা খুন, এটা আসলে আনথিঙ্কেবল, এটা এটা আনইমাজিনেবল, অকল্পনীয়, এটা আসলে মানা যায় না। কিন্তু এরকম একটা ঘটনা নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব, সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। অপরাধের জায়গাতে আমরা একটু পরেই যাব, তবে তার আগে বলছি আমরা ঠিক ফিরে আসব রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। 5 মিনিটের ব্রেক আমরা ফিরে আসছি ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আর আজকের ওষুধকে যদি আপনারা দেখতে চান, ওষুধে যদি সরাসরি কন্ট্যাক্ট করতে চান, আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজ, এছাড়া চলে আসতে পারেন আমার পেজটিতেও, যেখান থেকে আপনারা যাহা বলিব সত্য বলিব ডাউনলোড করা ছাড়াও আপনারা ইনবক্সে স্টোরি লিখে পাঠাতে পারবেন এই অনুষ্ঠানে আসার জন্য। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kebria.rj আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আপনি যদি আমাদের এখানে এসে আপনার জীবনের অপ্রিয় সত্য, ভুল এবং অপরাধ স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, তাহলে চলে আসতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে অবশ্যই বলবেন, এবং যে বিষয়টি আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধটি আপনি খুব ছোট করে বলবেন। চাইলে আপনি ছদ্মনামেও বলতে পারেন, আমরা ছদ্মনামেই আপনার গল্পটি এখানে প্রচার করব। প্রিয় শ্রোতা, আজকে রায়হান যে দুর্ধর্ষ ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হয়েছে, নিজ হাতে পিতাকে খুন, এটা আসলে উচ্চারণ করতে গিয়েই আমার বারবার বুক কেঁপে উঠছে। কিন্তু দ্য রিয়েলিটি ইজ রিয়েলিটি, কেন করেছে, কি হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডের জায়গাতে আমরা রয়েছি। আমরা পুরো ঘটনাটিকে রিফিল করতে চাই। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, এছাড়া আপনারা আসতে পারেন আমার পেজটিতেও, যেখান থেকে ওর সঙ্গে সরাসরি আপনারা কমিউনিকেট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, পুরনো অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন। চাইলে ইনবক্সে আপনারা আপনাদের জীবনের অপরাধগুলো ছোট করে হলেও লিখে পাঠাতে পারবেন, যেটা আমরা অনুষ্ঠানের শেষে পড়ে থাকি। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওখানে যাওয়ার পর আপনি লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেখানটা আমরা জানছিলাম রায়হান, আপনি বলছিলেন যে আপনার বাবা কিছু একটা করছে, তারপর
সকালবেলা আমি প্রথমে ঘুম থেকে উঠি, ওইটা দেখি যে আমার বাবা ইচ্ছাকৃত ভাবে হেসি টোকা দিয়া খোঁচায় খোঁচায় বমি করতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি বমি করতেছেন কেন, পরে বলতেছে আমার কাছে ভালো লাগতেছে। আমি বললাম যে আপনি সারা রাত কোথায় ছিলেন, এখন কোথেকে আসছেন, পরে বলতেছে যে আমি জানি না। তখন আমি অবাক হয়ে গেলাম, তখন মায়ের আমি ডাকলাম, ডাকার পর
বাবা সুস্থ হয়ে যাওয়ার পরের ঘটনা, বাবা অনেকদিন যাবৎ সুস্থ ছিল,
সুস্থ ছিল,
তারপরে উনি পীরের মুরিদ হলেন, মানে ঘটনা
আমি যখন বড় হইলাম আমার জন্মের পর আমার বাবা সুস্থ মোটামুটি,
মানে মোটামুটি সুস্থই আপনি দেখেছেন, আপনার জ্ঞান তো আপনি সুস্থই দেখেছেন,
মানে আমার জন্মের কিছুদিন পর থেকে আমার বাবা সুস্থ স্বাভাবিক।
ওকে, যদিও শৈশবে মানে একেবারে ছোটবেলাতে আপনার ওই যে ঘটনাগুলোর কথা আপনি বলছিলেন, পুকুরের ঘটনা বা বিলের মাঝখান থেকে সাপ ধরে নিয়ে আসার ঘটনা, সেগুলো তো আপনার 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 মেমোরি থেকে আপনি বলেছেন, ওগুলো তো আপনার মনে আছে নাকি আপনি কারো কাছ থেকে শুনেছেন? এগুলো
ওইগুলো আমার মনে আছে,
ওগুলো আপনার মনে আছে। ওকে প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় আপনাদেরকে এখানে একটু নক করতে চাই, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা আপনারা জেনেছেন, সে প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে কিন্তু ও নিজেও কিছুটা জড়িত, সেটা আমরা অনুষ্ঠানের শেষের দিকে রিভিল করব। হ্যাঁ, বাবার কথা বলছিলেন, তারপর
তো মাও দেখে অবাক হয়ে গেল, মা কান্নাকাটি শুরু করতেছে, এর মধ্যে দেখতেছি বাবা যে ভূমি করতেছে, সেই ভূমির সাথে শুধুমাত্র শুকনো মরিচের মতো বেরিয়েছে,
শুকনো মরিচের মতো লাল লাল,
হ্যাঁ লাল লাল শুকনো মরিচ বেরিয়েছে, এইটি আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছি কোনো গন্ডগোল আছে। তখন আর কি এরকম ভূমি করতে করতে এক পর্যায়ে ওনার যে নাড়ি আছে পেটের ভিতরে যে আতুরি আছে সেইটা পেঁচ খাইয়া যায়, ভূমি করতে করতে পেঁচ খাওয়া যায়, পেঁচ খাওয়া যাওয়ার পর আর সেটা ছুটে না। তখন আর কি মানে দুই চার দিন তারপর এই সমস্যাটা সারে নাই, সাথে সাথে অবশ্য আমরা হাসপাতালে নিয়ে গেছি, আমাদের বুলদার জেনারেল হাসপাতালে নিয়ে গেলাম। ওইখানে নিয়ে যাওয়ার পর আমরা কিছু টাকার মাধ্যমে আমার বাবার যেই নাড়িটা পেঁচ খেয়ে গেছিল ওইটার সমাধান করতে পারছি, কিন্তু তারা বলতেছে যে দুই চার দিনের ভিতরে তার মধ্যে যে একটা ক্ষত হয়ে গেছে ওইটা আমরা এত তাড়াতাড়ি সমাধান করতে পারবো না, এটার জন্য ইমার্জেন্সি আপনাদের সরকারি মানে কলেজ মেডিকেল নিয়ে যেতে হবে সরকারি ঢাকা। তখন আর কি সাথে সাথে আমরা ওইখান থেকে কলেজ মেডিকেল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর মানে যতদিন আব্বা অসুস্থ ছিল ততদিন আমি আমার মা বাসায় ছিলাম, এর মধ্যে আমাদের সংসারে ঠিকমতো রান্না করা হইতো না, অনেক না খেয়ে থাকতো, এই তো তিন চার দিন অনেক কষ্টে থাকছি। আরেকটা কথা মিস করে ফেলছি, আমার 11 বছর বয়সে আমার ছোট ভাইয়ের জন্ম হয় রাব্বি, তো আমার বাবার যে পুরোই পাইছে আমার ছোট ভাই, এবং সব চরিত্র আচরণ সবকিছুই চেহারা ফেস মানে চুল নাক কান যা আছে ফিটনেস পুরাই আমার বাবার মতো। তো অনেকে আবার বলতো দ্বিতীয় বুলু, আমার বাবার নাম হলো ইমরান খান বুলবুল, মানে সবাই সংক্ষেপে বলে বুলু,
আচ্ছা
এলাকায় সবাই বুলু নামে ছিল। তো যাই হোক, আমি আগাইছি যে আমার বাবাকে ঢাকা কলেজ মেডিকেল নিয়ে যাওয়ার পর ওইখানে আমার ছোট মামা এবং আমার বোন ছিল, তারা কিছুদিন থাকার মধ্যে আমার বাবা সুস্থ হয়েছে, বাট তারাও সুস্থ হয়ে পড়ছে, তাদের চেহারার দিকে তাকানো যাইতেছে না। আমার বাবাকে যখন রিলিজ করলো তারা, তখন আমার বাবাকে নিয়ে যাওয়া হলো বাসায়। বাসায় যাওয়ার পর বলছে যে 15 দিনের ভিতরে যদি কোনো ব্যথা থাকে তাহলে আবার যোগাযোগ করতে হবে। তখন আর কি বাসায় নিয়ে যাওয়ার পর ওষুধ পানি খাওয়া হইতেছে। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট গেল আমার ক্লাস 8-এ, যখন ক্লাস 9-এ আমি উঠলাম তখন আমার রোল হলো আবার 23। লেখাপড়ার দিক থেকে খুব ভালো আগায় দিতেছি, এবং ক্লাস 9-এ যখন আমি পড়ি তখন আর কি আমি একটা কাজ পাই, সেটা হলো আর্সেনিক প্রজেক্টে, আমেরিকানদের প্রজেক্ট একটা, তো আমাদের বাসার পাশেই তারা একটা কাজ চালু করে। তখন আর কি তাদের সাথে, আমেরিকান তো আসে বিদেশিরা, তো তাদের সাথে ঘোরাফেরা করি, ভালো লাগে তাদের সাথে ঘুরতে, মজা করা যায় তাদের সাথে থাকতে থাকতে, মানে এক পর্যায়ে দেখছে আমি অনেক হ্যান্ডসাম, দেখতে মেখতে খুব ভালো, আচরণ ভালো, কথাবার্তাও ভালো, এই জন্য আর কি মানে দেখছে আবার তাদেরকে হেল্প করি আমি, এক পর্যায়ে পছন্দ করে তাদের সাথে নিয়ে নিস। তো এই কাজটা আমি পাই, যখনই সুযোগ পাই তখনই তারা আমাকে নিয়ে যায় ফোন করে। তো 2010-এর কথা এটা, মানে ক্লাস 9-এ যখন উঠি, তো এভাবে চলতেছে, ওই টাকা দিয়া মনে করেন আমার সংসারে কিছু হেল্প করতে পারতাম আর কি। পার্ট টাইম আমি কিন্তু আবার টিউশনিও করতেছি, তারা আমার সেই সুযোগটা দিত যে রায়হান তুমি টিউশনিও করবা, আমাদের কাজটা করবা। তো এইভাবে চলতেছে, ক্লাস 10-এ যখন আমি উঠলাম তখন ওই পার্ট টাইম আমি টিউশনই করতেছি আর ওই আর্সেনিকের কাজটা করতেছি।
জি,
এইভাবে চলতেছে। আর সেই আর্সেনিকের কাজ করে যখন 3500 টাকা ইনকাম করলাম, সেই 3500 টাকা থেকেই এই স্কুল জীবনে মানে লেখাপড়ার জীবনে ফার্স্ট একটা শার্ট একটা প্যান্ট আমি বানাইলাম,
স্কুল জীবনে ফার্স্ট
ফার্স্ট মানে অর্ডার দিয়ে বানায় পড়ছি এই ফার্স্ট।
আর বাকি সময়টা আপনি কিভাবে পড়তেন তাহলে?
সেটা হলো ওই যে বললাম যে আমার মামা ছোট মামা যেটা টিউশনি করে পড়াশোনা করে, সে ফুটপাত থেকে সেকেন্ড হ্যান্ড
যেগুলো কিনতো, এগুলো
60-70 টাকা কিনতো।
মানে কি পরিমাণ দরিদ্র ছিল একটা পরিবার, জাস্ট ইমাজিন করার চেষ্টা করুন। ওকে, তো আপনি বলছিলেন যে নিজে কিছু একটা করলেন, একটা শার্ট একটা প্যান্ট বানালেন।
হ্যাঁ ঠিক আছে। তো আমি যখন ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিমু, তখন কিছু সমস্যা হয় প্যারানরমাল আমার সাথে। যেমন স্বপ্নে আসতো আমার কাছে।
কি আসতো আপনার কাছে?
একটা মেয়ে আসতো।
হ্যাঁ, প্রথম কি দেখলেন আপনি? আমি একটু শুনি, গল্পটা শুনি।
ওই মেয়েটা আমাকে বলতো যে আমাকে খুব পছন্দ করে, আমাকে সে বিয়ে করবো, আমাকে নিয়ে যেতে চায়। তখন আমি প্রথমে হয়তো ভয় পাইতাম, কিন্তু যখন আমি বুঝতে পারি যে আমার বাবার সাথে এরকম সমস্যা আছে, আমার সাথে হতে পারে আর কি, ভয়টা আস্তে আস্তে।
এটা আপনি নিজে নিজেই বোঝেন নাকি কাউকে বলেন? এটা
মানে স্বপ্নে যে আসে ওইটা আর মনে থাকে না আমার, পরে গিয়ে মনে হয়, কিন্তু তখন আর কাউকে বলা হয় না।
আচ্ছা,
ভুলাই ফেলতো আমাকে। তো যখন আর মনে হয় তখন আর কাউকে বলি না বা প্রয়োজন মনে করি না, আর তেমন ভয় টয় হয় না আমার কাছে, এলাও করতাম না নিজের কাছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে আমার সাথে যখন আমি এসএসসি ফাইনাল পরীক্ষাটা দেই 2012 সালের এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি 1 থেকে মার্চের 4 তারিখে শেষ হয়েছে। তখন মানে এর মধ্যে কাজকর্ম কইরা মানে আমি অবৈধভাবে বলা যেতে পারে কোন একটা চান্স পাইছিলাম, সেখান থেকে হালাল ভাবে 2000 টাকা পাইছিলাম, আর হারাম পথে পাইছিলাম, অবৈধভাবে পাইছিলাম 12,000 টাকার মতো। তো ওই টাকা দিয়েই মানে মিল করে আমার বোন কিছু টাকা দেয়, দেওয়ার পর আমার ছোট ঘরটা তৈরি করায় প্রায় 30,000 টাকার মতো লাগছিল।
ছোট ঘর?
হ্যাঁ, ছোট একটা দোচলা ঘর। আমাদের দুইটা ঘরই দোচলা, একটা বড় একটা ছোট পাশাপাশি। তো ওই ছোট ঘরে আমি থাকি। তো এভাবে চলতেছে মানে যখন আমি এসএসসি পরীক্ষা দিতেছি ফাইনাল, তখন সমস্যা হয়েছে মানে তখন আর আমার বন্ধুর বাসায় থাকতে দেয় না, বলতেছে তুই নিজের বাসায় থেকে পড়াশোনা কর, না তো ওইখানে দুষ্টমি করবি, একটা চাপ দিত, যার কারণে নিজের বাসায় থেকে পড়াশোনা করতাম। তখন আর কি ফার্স্ট একটা সমস্যা হয় যে রাত্রে বেলা আমার ঘরের দক্ষিণ সাইডে একটা জানালা আছে, সেই জানালার পাশে আমার টেবিলটা বসানো, আর পাশে দুইটা চেয়ার। একটা চেয়ারে আমি পূর্ব সাইডের চেয়ারটায় বসে আমি পড়তাম, আর দক্ষিণ সাইডে জানালার পাশে একটা চেয়ার থাকতো, সেটা খালি থাকতো। তো আমি রাত 3টা পর্যন্ত 2:30 পর্যন্ত পড়তাম। রাত্রিবেলা একদিন পড়তে পড়তে টেবিলের মধ্যে জিমাইতেছি ঘুমে, তো জিমাইতেছি হঠাৎ করে মাথা উঠাইছি, উঠাই দেখি যে পাশের চেয়ারে একটা মেয়ে, বাস্তব এবং সত্যি একটা মেয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। আমি খুব ভয় পেয়ে গেছি, সাথে সাথে আমাকে বললো যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। পরে বললাম যে আপনি কে? পরে বলতেছে সেটা পরে জানো, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো নাকি?
মানে যেটা আপনি আগে স্বপ্নে দেখেছেন দিনের বেলা ভুলে যেতেন, সেই ঘটনাটা আপনি বাস্তবে
বাস্তবে হইলো। এই ফার্স্ট
সাইন্টিফিক্যালি ইটস আ হ্যালুসিনেশন, সাইন্টিফিক্যালি এটার ব্যাখ্যাটা অন্যরকম হতে পারে অফকোর্স। আর একটা কথা আছে, সেটা হচ্ছে সিইং ইজ বিলিভিং, আমরা যা দেখি সেটা চরম সত্য। কিন্তু আরেকটা কথা আছে, অদৃশ্য জগতেও অনেক অনেক বড় অনেক কিছু ঘটে যায়, এবং সেটা যার সাথেই ঘটে সেই কেবলমাত্র জানে যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আপনারা যারা এটা শুনছেন তারা এগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাহা বলিব সত্য বলিবতে এই ঘটনাটি এজন্যই প্রকাশিত হচ্ছে যে একটি ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে এই ছেলেটির দ্বারা, সেটা হচ্ছে নিজ পিতাকে খুন। এবং সেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বারবার টাচ দেওয়ার চেষ্টা করেছি, সেটা কিভাবে হলো, কেন হলো, সেদিকে আমরা যাচ্ছি। এবং সেই যাওয়ার যে ঘটনাগুলো, বিভিন্ন অধিভৌতিক ঘটনাগুলো আমরা এখানে রিভিল করছি বা ওর মুখ থেকে শুনছি, সেটা বিশ্বাস করা না বিশ্বাস করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা একেবারেই আপনার উপরে আমরা ছেড়ে দিচ্ছি। বলুন তারপর।
তো এর মধ্যে মানে বলছে যে আমাকে বিয়ে করতে চায়, আমি রাজি আছি কিনা, এটুকু বলার পর আমি বলতেছি এটা কিভাবে সম্ভব, আপনাকে তো আমি চিনি না, আপনি কে? পরে আর কিছু বললো না, সে চলে গেল দাও। তখন আমি ভয় পেয়ে গেছি, পরে সাথে সাথে আমি ঘুমায় পড়ি, খেতা জড়াই ঘুমায় পড়ি।
আপনার পাশের রুমে তো বাবা মা ছিল, তাদেরকে ডাকলেন না?
তাদেরকে ডাকিনি,
কেন?
বেশি ভয় পেয়ে গেছি এই জন্য সাথে সাথে শুয়ে পড়ছি, আবার তারাও ঘুমায় পড়ছে, রাত অনেক গভীর, তাদেরকে আর ডাকিনি।
ওকে,
এই জন্য মানে তাদেরকে ডিস্টার্ব করবো এই জন্য ভয় পাইয়া তাদেরকে আর ডাকা হয় না, সাথে সাথে ভয়ে আমি এই খেতা চড়ায় ঘুমায় পড়ছিলাম। তো সকালবেলা আর এগুলো আমার মনে ছিল না,
সকালবেলা মনে
আর কিছুই মনে নেই।
আচ্ছা,
কিন্তু 2-4 দিন পরে গিয়ে আবার
মনে পড়ে,
মনে হইতো, কিন্তু আমি আর কাউকে বলতে পারতাম না, বলার প্রয়োজন হইতো না আমার কাছে, বা তেমন একটা নিজের কাছে অ্যালাউ করতাম না।
ওকে,
এরকম ভাবে চলতো। তো আরো একদিন এরকম মানে আমি চেয়ারে বসে এই মানে পরীক্ষার সময় বেশি সমস্যা করছে, রাজ্যিকা পড়তাম এই জন্য, এরকম পড়তেছি পড়তেছি প্রায় 2:43 এর দিকে আমার খেয়াল আছে, মানে হঠাৎ করে এরকম জিম আইতেছি, হঠাৎ করে আমার জানালার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম যে সেই মেয়ে থাপ করে আমার বাম হাতটায় ধইরা টানতেছে জানালা দিয়ে। পরে তো আমি স্পষ্ট ভাবে, আমার মনে হইতেছে যে আমি স্পষ্ট ভাবে আমার মায়ের আব্বারে ডাকতেছি জোরে জোরে চিৎকার করে, আমার মনে হইতেছে আমি স্পষ্ট ভাবে ডাকতেছি, কিন্তু আমার মা আর আব্বা এই গভীর রাত্রে শুনতেছে যে আমি খালি গুমরাইতেছি।
তারা বাবা মা ছিল তখন,
ঘুম থেকে উইটা বসে আমার এই গোমরানি শুনে।
আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা ফিল করছেন যে আপনি বাবা মাকে ডাকছেন, আর বাবা মা বাস্তবে যেটা শুনছে সেটা হচ্ছে আপনার গোমরানি।
হ্যাঁ, ওকে। তো তারা এই গোমরানি শুনে ঘুম ভাঙ্গা উইঠা দৌড়ে আসলো, আসার পর আমাকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে গেছে। তখন আমি দৌড়ে গিয়া দরজা খুলা দিছি, দরজা খুলা দেওয়ার পর বলতেছে যে কি হয়েছে। পরে আমি আর কিছু বলতে পারতেছি না, তারা যেটা দেখলো আমি নিজেও যেটা করলাম বুঝতে পারলাম যে আমার পুরোটা শরীর গাইমে গেছে, কপাল দিয়ে ঘাম ঝরতেছে, বুক দরপর করতেছে। তখন আর কি মানে আমার আব্বা মা দেখতে পাইলো, আমি নিজেও দেখতে পাইছি যে আমার যে বাম হাতটাই ধরছে সেই হাতটা আমার অনেক মানে কাঁপতেছে, আর আমি নাড়াইতে পারতেছি না, আমার একটু ব্যথা ব্যথা অনুভব করতেছে, একবারে শক্ত হয়ে যাইতেছে, এরকম এরকম একটা পরিস্থিতি। এখন মা সাথে সাথে ঠান্ডা পানি নিয়ে আসলো, পানি খাওয়া বলতেছে যে যা শুয়ে থাক। তারাও হয়তো কিছুটা বুঝতে পারছে, যার কারণে আমারে কিছু বলে নাই, যাতে আমি বেশি ভয় পাই, এই জন্য তারা কিছু বলতো না। তো এই যে একটা ঘটনা ঘটলো, আব্বা হয়তো অবশ্যই ধারণা করতে পারছে যে সমস্যাটা হইতেছে।
আপনি তখন বলেছেন যে বাবা মার কাছে যে কেন এরকম
বলতে পারিনি?
তখনও বলতে পারেননি?
না,
বাবা মা কিছু জিজ্ঞেস করছিল না আপনাকে?
জিজ্ঞেস করছিল, আমি কিছু বলতে পারি না, আমি কই আমি জানি না তো কি হয়েছে, এটুকু বলতাম। তা আব্বা কিছু বুঝতে পারতো, এই জন্য আমার আর কিছু বলার ই করে না আর কি, বলতো না, বলতো যে যা শুয়ে থাক, বলে চলে গেল। এরপর থেকে আর কি মানে আব্বা যখন বুঝতে পারলো, জানতে পারলো, এরপর থেকে আমাকে আর একা থাকতে দেয় না। সেই পরীক্ষার সময়টাতে আমার যে একটা বন্ধু ছিল ফয়সাল, যার বাসায় আমি 4 মাস থাকতাম, মানে পড়াশোনা করতাম, অনেক ভালো একটা সম্পর্ক, ছোট ভাইয়ের মতোই আমি দেখি, তার মাও আমাকে একটা ছেলের মতোই দেখে, খুব ভালো পছন্দও করে আমাকে। তো এই ফয়সালকে আর মাহফুজ নামে একটা ছেলে আছে, তারা দুইজন একই ক্লাসে পড়তো, মানে ফয়সাল আমার বেসির ছিল, কিন্তু ফয়সাল ফেল করছিল টেস্টে, যার কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, মাহফুজের সাথে হয়ে গেছে, জুনিয়র আমার থেকে ক্লাস। তো তারা নিউ টেনে, আমি SSC পরীক্ষার্থী। তো তাদেরকে বলতেছে যে রায়হানের তো এরকম সমস্যা হয়, সে তো ভয় পায়, তো তোমাদের তো এখন পড়াশোনার তেমন কোনো চাপ নাই, যে পর্যন্ত তার পরীক্ষা চলতেছে তার সাথে থাকো কিছুদিন, যাতে করে তার কোনো সমস্যা না হয়।
ওকে।
পরে আমার বাবার কথায় তারা দুইজন থাকে আমার সাথে, মানে তারা দেখা গেছে 10টা পর্যন্ত, পরে রাত 10টা পর্যন্ত পয়রা শুয়ে পড়ে, আমি পড়তে থাকি, তখন তারা থাকলে আমার একটু ভয় কম হইতো আর কি, তখন পড়তে পারতাম। তো এভাবে চলতেছে, তো হঠাৎ একদিন মাহফুজ আমার সাথে শুয়েছে, মানে অনেক বেশি রাত হয়ে গেছে, পরে সে প্রস্রাব করতে করতে ওঠার পর বলতেছে যে রায়হান তুমি তো জিম আইতেছো, যদি ঘুমে দূরে থাকে তাহলে শুয়ে পড়ো, সকালবেলা উঠো পড়ো। ওরা আর কি গিয়ে শুয়ে পড়লাম তার সাথে। আর আমার ছোটবেলা থেকেই একটা সমস্যা হয়, এটা হইলো মানে আমি যখন ঘুমাতে যাই চোখটা লাইক আসে, তখন আর কি আমার ডাইন হাত অথবা ডাইন পা কেউ হয়তো দৌড়া মানে চাপ দিয়ে দৌড়া একটা জ্যাংরা দেয় এরকম আমি স্পষ্ট ধরতে পারি,
মানে আপনার হাত ধরে ঝাড়া দেয় বা পা ধরে ঝাড়া দেয় এরকম কিছু একটা,
শুধু ডাইন হাত বা ডাইন পা।
ওকে।
তারপর আমার ঘুমটা ভেঙে যায় আর ঘুম আসে না সহজে, প্রায় 2-4 ঘন্টা জায়গা তারপরে ঘুম আসে। তো রাত্রিবেলা আমার ঘুমটা খুব কম হয়, ঘুমাইতে দেয় না আমাকে।
জি, আপনি পরীক্ষার কথা বলছিলেন।
হ্যাঁ, পরীক্ষার সময় আর কি ওই দিন মাহফুজ আমার সাথে ছিল, ফয়সাল ছিল না, তো শুয়ে পড়লাম, মাহফুজ বললো যে শুয়ে পড়, সকালবেলা ওইটা পড়িস, মাত্র ঘুমটা লাইক আসছে এরকম সময় আর কি আমার বাম ডাইন হাতটা দুইরা একটা জ্যাংরা দিচ্ছে, এরপরে ঘুমটা ভেঙে গেল, এরপরে আর কি আর সহজে ঘুম আসতেছে না, পরে ঘুম আসছে।
SSC পরীক্ষার সময়?
হুম।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই জায়গাটিতে, আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আজকে রায়হান এখানে আছে নিজের জীবনের অপ্রিয় সত্য নিয়ে, ভয়াবহ তীব্রতম এবং ধিক্কার প্রাপ্ত অপ্রিয় সত্য, নিজ হাতে নিজের পিতাকে খুন, উচ্চারণ করতে বারবারই কষ্ট হচ্ছে এবং বুকের মধ্যে কেঁপে উঠছে, কিন্তু এই নির্মম সত্যের দিকে আমরা আর একটু পরেই মুখোমুখি হব। কেন হয়েছিল, কি কারণে হয়েছিল এবং হওয়ার পরে কি ঘটনা দাঁড়িয়েছে, আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিট পরে। আর ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ABC রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, কিংবা আসতে পারেন ওর সাথে যোগাযোগ করতে হলে আমার পেজটিতেও www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি KEBRIA, not KIB, KEBRIA.rj। এপিএসটি আছে আরজি কিবরিয়া নামে, প্রায় 12 লাখের মতো ফ্যান রয়েছে এপিএসটিতে, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
Royal Tiger Drink Presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে রায়হান। আর যারা নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো জেবিএসবিতে এসে কনফেস করতে চান তারা প্লিজ ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসতে চাই আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানটিতে ছোট্ট আমরা একটা বিরতি নিয়েছিলাম। রায়হান, আপনি যেটা বলছিলেন যে রাতের বেলা ঘুমের সময়ের ঘটনা, হ্যাঁ মাহফুজ আপনার বন্ধু, আপনার বন্ধু ছিল নাকি আপনার জুনিয়র ছিল?
মানে আমার থেকে বয়সে সমান সমানই হবে, কিন্তু
লেখাপড়ায় জুনিয়র ছিল, যাকে আপনার বাবা রিকোয়েস্ট করেছিল আপনার সঙ্গে থাকার জন্য। আপনার সম্পর্কে কি হতো?
সে আমার এলাকার মামাতো ভাই।
মামাতো ভাই হতো, হ্যাঁ বলুন। তারপর
তো মাহফুজের সাথে যখন শুয়ে পড়লাম তখন ঘুম লাগিয়ে আসতেছে, এরকম সময় আমি বুঝতে পারলাম যে আমার ডাইন হাতটায় দৈরা কেউ একজন ঝ্যাংরা দিছে। তখন আমার ঘুমটা ভেঙে গেছে, তো আর সহজে ঘুম আসতেছে না। তো দুই ঘন্টার ভিতরে আবার ঘুমায় পড়লাম, সাথে সাথে ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি যে সেই মেয়েটা আমাকে ঠিক ওই জানালার পাশে আমি বৈশা পড়তেছি, আমি স্বপ্নে দেখতেছি আর কি, জানালার পাশে বৈশা আমি পড়তেছি, আমার হাতটায় দৈরা আমাকে টাইনা নিয়ে যেতেছে।
এই ব্যাপারটা কি শুধু রাতের বেলাতেই হতো নাকি দিনের বেলাতে? শুধু রাতের বেলাতেই হতো এটা। ওকে, তো আপনাদের বাড়িটা কেমন এলাকায় ছিল আমাকে একটু বলেন, বাড়ির আশেপাশে কিছু ছিল?
আমার বাসাটা মানে আমার ঘরটা প্রায় সবগুলা বাড়ি একসাথে, তো তো আমার বাড়িটা একেবারেই আলাদা
আলাদা ছিল,
একটু আলাদা নিরব।
আপনার ঘরটার থেকে অন্যান্য ঘরের দূরত্ব
অনেকখানি।
এছাড়া আপনি কি ভূত প্রেতের গল্প শুনতেন কারো কাছ থেকে?
আমি ভয় খুব কম পাই,
মানে ন্যাচারালি ভয় খুব কম পেতেন। আচ্ছা, এমনিতে হয় না যে নানি দাদিরা ভূতের গল্প বলে বসে বসে, এগুলো শুনতেন কখনো?
এগুলো শুনতাম, ভয় পাইতাম না।
ভয় পেতেন না?
না।
আচ্ছা বলেন
তো। মাহফুজ ক্লিয়ার বুঝতেছে যে আমি ঘুমরাইতেছি।
ওকে,
আর আমি ঘুমের মধ্যে স্বপ্নে যে দেখতেছি, আমার মনে হইতেছে যে আমি ক্লিয়ার আমার আব্বারে মায়েরে ডাকতেছি চিৎকার কইরা, কিন্তু মাহফুজ যেটা বুঝতেছে আমি ঘুমরাইতেছি, সাথে সাথে সে ঘুম ভাঙ্গা যাওয়ার পর সে ভাবছে আমারে হয়তো ভোবায় দোষ, সেরকম ধারণা করে আমাকে জাগাইতেছে। তার তো জানা আছে যে উপবায় ধরলে লাড়া দিলি শেষ হয়ে যায়।
জি,
তো সে আমাকে জাগাইতে জাগাইতে খাটের এই পাশ থেকে ওই পাশ নিয়ে দিতেছে গড়ায়, তারপর আমার ঘুমও ভাঙতেছে না,
ঘুমানিও ছাড়ছে না,
ঘুমরানিও শেষ হইতেছে না, এবং আমার যেই হাতটাই ধরে টানতেছে সেই হাতটা লড়তেছে না।
ওকে,
স্ট্রং হয়ে রইস। এর মধ্যে আমার আব্বা মা আমার গুমরানির শব্দ শুনে ঘুম থেকে উইঠা গ্লাসে পানি নিয়া আসছে, এর মধ্যে মাহফুজ আমার ঘরের বাতি জ্বালায়া দরজা খুলে দিল, দেওয়ার পর আমার ঘুম ভাঙছে।
আমি এখানে একটা ছোট্ট একটা ক্লিক নিতে চাই আমাদের যিনি ডক্টর তাজুল ইসলাম আছেন তার সঙ্গে। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো বিষয়টা শুনছেন, আমি সরি ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে গল্পের মাঝখানে কানেক্ট করছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এই যে ব্যাপারটা ঘটে যাচ্ছে র্যান্ডামলি, এটার কি কোনো বৈজ্ঞানিক কোনো এক্সপ্লেনেশন আছে? এই সিম্পটম গুলো আসলে কিসের সিম্পটম, মানে সাইকোলজি ভাষায় আসলে জিনিসটা কি, খুব ছোট করে যদি বলতেন, কারণ আমরা স্টোরিতে ফিরবো আবার, আপনার মিনিট খানেকের মধ্যে আপনার কাছ থেকে শুধু অ্যানসারটা চাচ্ছি।
এগুলো আমাদের কিন্তু একটা মানসিক রোগ।
আচ্ছা, স্বাভাবিক জীবনে সেটা আসলে প্যারানর্মাল কিনা সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে।
সেটাই অ্যাবনর্মাল, প্যারানর্মাল মানে সেটাই অ্যাবনর্মাল, এটা হচ্ছে একটা ডিসঅর্ডার।
রাইট,
হ্যাঁ, এবং এগুলি চিকিৎসাযোগ্য রোগ, এগুলিকে চিকিৎসা করলে আমার অনুমান হচ্ছে যে তার বাবা আসলে মানসিক রোগী ছিল, বড় ধরনের মানসিক রোগী ছিল, সেটা যদি চিকিৎসা হইতো তাহলে তার বাবা এভাবে উদাও হয়ে যেত না এবং এরকম উদ্ভূত কাজও করতো না।
ওকে, হ্যাঁ ওকে, হয়তো বাবার সেক্ষেত্রে হয়তো শৈশবের কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করলেও হয়তো বা কিছু সিমটম বা কিছু কজ হয়তো বা পাওয়া যেত।
বুঝে যাচ্ছে যে সে সাইকোসিস এর বিষয়।
ওকে, সাইকোসিস বলে তাকে, তাই তো?
তারা নিজের চোখে দেখলো যে ঠিক আগের মতো আমার পুরো শরীর ঘামিয়ে গেছে, কপাল থেকে ঘাম ঝরতেছে, আমি খুব হাঁপাইতেছি, আর আমার যে হাতটায় দইটা টান ছিল সেই হাতটা কাঁপতেছে, আর সেই হাতটা খুব শক্ত হয়ে রয়েছে, একদমই স্ট্রং হয়ে রয়েছে।
আচ্ছা,
তো আমার আব্বা বুঝে এগুলা, যার কারণে আমাকে কিছু বলে না, আর মাহফুজ কেও বলে না, তাহলে মাহফুজ ভয় পেয়ে দেব, যেন মাহফুজ কে বলে না। আব্বা খালি বলতো যে, মা ও বলতো যে ঠিক আছে ভয়ের কিছু নাই, গিয়ে ঘুমায় পড়। তো ঘুমায় পড়তাম আর সকালবেলা মনে থাকতো না, মানে তখন তো আমার মনে থাকতোই না
এই বিষয়গুলো নিয়ে, কোন ধরনের ডাক্তারের কাছে যাওয়া বা কবিরাসের কাছে যাওয়া কিছুই করেনি,
কখনোই হয় না।
আচ্ছা,
আর সকালবেলা তখনও মনে নেই, সকালবেলাও মনে নেই, দুই একদিন পরে গিয়ে মনে হইতো, কিন্তু আর বলা হইতো না এরকমই। তো ওই দিন মাহফুজ খুব ভয় পাইছিল অবশ্য, কিন্তু আমার সাথে থাকা বন্ধ করে নেই, থাকতেছে। তো যাই হোক, মানে এইভাবে এরকম অনেক ঘটনা ঘটছে। আর আমার যে দুর্ঘটনাটা ঘটে সেটার কথা বলি, আমি যখন এসএসসির রেজাল্ট দেয় 2012 সালের মেয়ের 7 তারিখে, তো আমার স্বপ্ন ছিল যে আমি এসএসসি যদি দিতে পারি তাহলে আমি কম্পিউটার শিখবো।
ওকে,
তখন এসএসসি পরীক্ষার পর মার্চের 27 তারিখে আমার আব্বা কবিরাজি করে কিছু টাকা পয়সা ইনকাম করছিল, সেই টাকা থেকে 3,000 টাকা আমারে দিছে।
বাবা কবিরাজি করত, আপনার বাবা?
ওই যে জিন সাধন করতো, কবিরাজি করতো।
ওকে, এই জন্য কবিরাজিও সে করতো। ওকে,
তো আমার 3,000 টাকা দিয়া বলতেছে যা কম্পিউটার শিখ। তখন আমি কম্পিউটার কোর্স করতেছি ভর্তি হইয়া, এর মধ্যে জুন মাসে আপনার এপ্লিকেশন ছাড়ছে, ভর্তি এপ্লিকেশন। আমি এপ্লিকেশন সরকারি সফর আলী কলেজে 2টা করছি, একটা মানবিক শাখায় একটা কমার্সে, তো 2টাই আমি চান্স পাইছিলাম। আমার পয়েন্ট ছিল 3.75, আমি ব্যবসায় শিক্ষা থেকে পড়াশোনা করছিলাম, A- পাইছি।
ওকে,
কিন্তু আমি যখন ক্লাসে ভর্তি হই বেগম আনোয়ারা কলেজে, তখন 3 দিন ক্লাস করি, 3 দিন ক্লাস করার পর মানে সেই মুহূর্তটাতে খুব বেশি টেনশন হয়ে গেছে। মানে আমার বোন তো চাকরি করতো, জুলাই মাসে আমার বোন চাকরি ছাইড়া দিছে 2012 সালের।
জি,
চাকরি ছাইড়া দেওয়ার পর আমার মাথায় একটা টেনশন ঠিক আছে, আর আগে থেকেই টেনশন যে আমার বোনের বিয়ে দিয়ে ফেললে আমার আর লেখাপড়া হবে না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো এর মধ্যে আমার বোন সত্যি চাকরিটা ছাইড়া দিছে, দেওয়ার পর আর কি আমার মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে লেখাপড়ার। তখন আর কি আমি যদিও 5 বার গার্মেন্টসের চেষ্টা করছি, কিন্তু আমার বয়সের কারণে চাকরি পাইনি।
জি,
তো এক পর্যায়ে বাসায় আইসে পড়ছে আমার আমার এলাকায়, মানে পাঁচরুকি থেকে ডহরমরদি, সেই যে আসলাম, আর কখনো যাইনি। আর আমি চাকরি নিছি লেখাপড়াটা ছাইড়া, আমার বোন তো জুলাই মাসে চাকরি ছেড়ে দিছে, সেপ্টেম্বরের 7 তারিখে আমার বোনের বিয়ে, মানে উঠাই নিছে। আর রমজান মাসের, যেমন শনিবারে থেকে রমজান শুরু, শুক্রবারে আমার বোনকে বিয়ে পড়াইতে হয়ে গেছে, ঈদের পরে উঠাই নিয়ে দেব, সেপ্টেম্বরের 7 তারিখে উঠাই নিছে। আর আমি 2012 সালের রোজার ঈদের পর এই 4 সেপ্টেম্বর স্পিনিং মিলে চাকরি নিলাম কোয়ালিটি সেকশনে, তো ওইখানে গিয়ে ভালোই চাকরি করতেছি। তো এক পর্যায়ে কুরবানি ঈদের পরে আমি চাকরিটাও ছাইড়া দিই স্পিনিং মিল থেকে, কেন সেটা হলো আমি স্পিনিং মিলে চাকরি করবো না, আমি এই ঈদে যাব গার্মেন্টসে। তো মানে এর মধ্যে আমার শরীরটা তখন অসুস্থ ছিল, যার কারণে আব্বা বলতেছে দেখ এখন তো তোর শরীরটা তখন ভালো না, তুই কিছুদিন রেস্টে থাক। তখন আর কি আমি পল্লী বিদ্যুতের একটা সার্কুলার পাইছিলাম, এটা হলো আপনার অক্টোবরের 6 তারিখে কুরবানির ঈদ গেছে, আর অক্টোবরের 10 তারিখে সার্কুলারটা সারা হয়েছে পত্রিকায়। তো ওই পত্রিকায় সার্কুলারটা পাওয়ার পর আমি ওই সার্কুলারটার পিছনে শ্রম দিতে থাকলাম আর কি। তো আমি এক পর্যায়ে 24 অক্টোবরে, মানে আমার আব্বাকে নিয়ে সকল কাগজপত্র রেডি করিয়া, আমার একটা মামা আছে পল্লী বিদ্যুতে চাকরি করে গ্রেড 1-এ, তাকে সাথে করে নিয়ে গেছি আমাদের সোনারগাঁয়ের চ্যাংগাইন সমিতি অফিসে পল্লী বিদ্যুৎ, সেখানে গিয়ে কাগজপত্র জমা দিয়া আমি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে, আমাদের ফাইনাল পরীক্ষার ডেট পড়ছে নভেম্বরের 14 তারিখে,
2014 সালের
নভেম্বরের 14 তারিখে খিলক্ষেত, এই যে আমার এডমিট কার্ডটা।
ওকে, এটা আপনার প্রবেশপত্র লাইনম্যান পদে, নভেম্বরের লাইনম্যান,
নভেম্বরের 14 তারিখে আমার ফাইনাল পরীক্ষার ডেট পড়ছে খিলক্ষেত, ঢাকা 1229 কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ। তো আর কি সেই দিনই আমার বাবার সাথে ফোনে লাস্ট কথা হয়, মৃত্যুর আগে আর কথা হয় না। তো আমি যেদিন খিলক্ষেত পরীক্ষা দিতে গেলাম 14 তারিখে, সেদিন শুক্রবার ছিল, আমার 3টা থেকে পরীক্ষা ছিল, মানে পরীক্ষা দেওয়ার পর আমি হল থেকে বাইর হওয়ার পর সাথে সাথে মোবাইলটা চালু করার পর আব্বা অফিস থেকে, মানে আমার আব্বাকে আমি নিজেই চাকরি নিয়ে দিছিলাম, 1-1.5 বছরের মতো চাকরিটা করছে আমার ভাই ভাই স্পিনিং এ, যখন আমি কোয়ালিটিতে চাকরি করি তখনই আমার আব্বাকে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরিটা নিয়ে দিছিলাম, 5,000 টাকার মতো বেতন পাইতো, 8 ঘন্টা ডিউটি।
ওকে,
তো সেই অফিস থেকে আমার আব্বা ফোন দিছে যে পরীক্ষা কি শেষ হয়েছে, আমি বলছি হ্যাঁ, কয় কেমন হয়েছে, বলতেছি হ্যাঁ ভালো, কয় পাশ করবি আছে, আমি কই আশা করা যায়, তো এখন কি বাসায় চলে আসবি, আমি বলতেছি হ্যাঁ, গাড়ি পাবিনি, বলছি দেখি অনেক লোকজন, তো যাক বাসায় গেলাম এসারের পর, ওই যে ফোনে কথা হয়েছে এই লাস্ট। আর 14 তারিখে পরীক্ষা দিছি, 15 তারিখে 16 তারিখে 17 তারিখে এই পর্যন্ত আর কথা হয় নাই, তো 16 তারিখে আমার রেজাল্ট দিছে।
আপনার বাবা খুন হয় কয় তারিখে?
19 তারিখে,
নভেম্বরের 19 তারিখে। আপনি 17 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার বাবার সঙ্গে কথা হয়েছে লাস্ট, আপনার
ফোনে কথা
হয়েছে, ফোনে কথা হয়েছে। হ্যাঁ বলুন।
মানে ওই যে আমার বাবা মানে ঝগড়া করে যার কারণে তার সাথে কথাবার্তা
ফ্রিকোয়েন্টলি কথাবার্তা হতো না,
না দূরত্ব অনেক বেশি বাইরে গেছে আর
কি,
কারণে তেমন বেশি কথাবার্তা বলতাম না। তো ওই 14 তারিখে ফোনে একটু যোগাযোগ হয়েছে, এইটুকুই লাস্ট। তো 16 তারিখে যখন মাগরিবের পর অনলাইনে যখন রেজাল্টটা ছাড়লো তখন আমি ফেল করছি। তো এই ফেলের কথাটা আমি বাড়িতে কাউরে জানাই নেই, সাথে আর আব্বা বলছিল কোরবানি ঈদের পর চাকরি করবে না, আর মাথা এখন আর কুলায় না, আমার একাই সংসারটা চালাইতে হইব। তো এই টেনশনটা মাথায় ঢুকে গেল, আমার ইমার্জেন্সি চাকরি নিতে হইব, আর লেট করা যাবো না। তো বাসায় গিয়া শুয়ে শুয়ে ভাবতেছি কি করা যায়, সাথে সাথে আমার রফিক স্যারে ফোন দিলাম। রফিক স্যার আবার ওই রায়া স্পিনিং থেকে ভাই ভাই স্পিনিং আইসা পড়ছে, বলতেছি স্যার এই ব্যাপার, কয় ঠিক আছে চাকরি করবা? বলতেছে হ্যাঁ। কয় ঠিক আছে আমি জানাইতেছি ডিজিএম স্যারের সাথে কথা বললা। পরে স্যারের সাথে কথা বললা, 11:15 সময় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কালকে 8 থেকে ডিউটি করো। এটা হলো 17 তারিখে, 16 তারিখের ঘটনা, 17 তারিখে আমি জয়েন করছি। 17 তারিখে জয়েন করার পর আমি জেনারেল ডিউটি করলাম 17 তারিখ। জেনারেল ডিউটি করে বিকালবেলা যখন বাড়িতে আসলাম তখন রাত্রেবেলা মামির কাছে, আমার বড় মামির কাছে আমি সব বললাম। বলার পর আর কেউ কিছু বলে নাই, সবাই জানছে। তো 18 তারিখে আমি বি শিফট ডিউটি করছি, আমার শিফটে দিয়েছে। আর আমার বাবার ডিউটি ছিল সকালবেলা। তো বাবা সকালবেলা ডিউটি করে, মঙ্গলবারের ঘটনা এটা, 18 তারিখের ঘটনা। আমার বাবা সকালবেলা ডিউটি করছে, আমি বি শিফট ডিউটি করছি। তো বাবা যেহেতু সকালবেলা ডিউটি করছে, বিকালবেলা সে বাড়িতে আমাদের পাশে নরুন্দি গ্রামে উরু ছিল, সেখান থেকে আমার আব্বা জিলাপি মুড়ি এগুলো আনছিল। তো আমি রাত্রে 11:15 সময় বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ওইগুলো খাইয়ে শুয়েছি। শোয়ার পর এটি হলো 18 তারিখ রাত্রে, মঙ্গলবার রাত্রে রাত। তখন আমার মাও খুব অসুস্থ ছিল, অনেক শরীর দুর্বল ছিল। তো রাত 3টার সময়, 3:48 আমি ঘুম থেকে উঠি প্রস্রাব করার জন্য, দেখতে পেলাম যে মা রান্না বান্নার জন্য সবজি টুবজি কাটতেছে। তো আমি আবার শুয়ে পড়ছি, দেখলাম অনেক কাশতেছে, খুব খারাপ লাগলো, তখন শুয়ে পড়লাম। আমি কিন্তু আবার নিয়মিত নামাজ পড়তাম, বাসত্ব নামাজ পড়তাম সবসময়। তো সেই দিন আমার ফজরের নামাজটা মিস হইতো, তার কারণে ফজর মাঝে মধ্যে ফোন দিত আমার ফজরের টাইমে। তো ওই দিন 5টার সময়, ঠিক ভোর 5টার সময় যখন ফজরে আজান দেয়, তখন আজানও পড়তেছে আর মা আব্বা ঝগড়াও করতেছে। তাদের ঝগড়ার শব্দ শুনিনা আর আজানের শব্দ শুনিনা, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আমার ঘরের বাতি জ্বালাই নেই, আমি যে জাগ্রত আছি, জায়গা আছি সেটা তারাও জানে না, আলাদা করতো। তো জায়গা শুনতেছি তাদের ঝগড়া কি হইতেছে না হইতেছে, এবং আমি বুঝতে পারছি যে খাবার নিয়ে ঝগড়াটা লাগছে, কিন্তু কি খাবার তৈরি হয়েছে সেটা আমি জানি না। তো যাই হোক, আমি জায়গা জায়গা শুনতেছি মার সাথে অনেক ঝগড়া হইতেছে, মাও আপনার সহজ সরল মানুষ, বোকা বললেই চলে, তর্ক বিতর্ক করে, যার কারণে বাবাও খেপে যায়, খেপে গিয়ে মায়ের দুঃখ শুরু করে দেয়। তো এখানে মায়েরও কিছু ভুল আছে, জানে আমার বাবা বদমেজাজি, তার সাথে তর্ক বিতর্ক করলে সে বেশি রাইগা যায়, তখন মায়ের দুঃখ শুরু হয়ে যায়। তো আমি খেয়াল করলাম যে মায়ের অনেক মায়ের দূর করতেছে, কিন্তু তবুও মা তর্ক বিতর্ক বন্ধ করে না এবং ঘর থেকেও বাইরে হয়ে যায় না, সে মায়ের খাইতেছে আর তর্কও করতেছে। এইভাবে ঝগড়াটা অনেক বাড়তে থাকে, প্রায় 45 মিনিটের মতো ঝগড়াটা হয়, মায়ের দূর হয়। আর এর মধ্যে আমি যে এই ঝগড়াগুলো উপলব্ধি করতেছি, আমি চোখের সামনে দেখতেছি, আমার চোখের সামনে আমার বাবা যেরকম ঝগড়া বিশৃঙ্খলা করে, আমার চোখের সামনে আমার মাকে মারে, এগুলা আপনার কল্পনার মতো আমার চোখের সামনে ভাসতেছে। যদিও বাবা, তবু বাবার প্রতি একটুখানি হলো জিত হইতো, কিন্তু বাবা বলে কিছু বলতে পারি নাই। কিন্তু সেই দিনের ঘটনাটা, মানে যখন ধাপে ধাপে সেই বিন্দু বিন্দু জিতগুলা আমার মাথায় একসাথে মানে জমা হইতেছে আর কল্পনার মতো ভাসতেছে, আস্তে আস্তে আমি খুব বেশি রাগান্বিত হয়ে যাইতেছি। আর ঠিক সেই মুহূর্তটাতে, মানে ঠিক 45 মিনিট পর, অর্থাৎ 5:45 গিয়ে আমার মা জোরে একটা চিৎকার দিছে। আমার মনে হয়েছে যে পাশের লোকজন সজাগ হয়ে গেছে, এরকম জোরে একটা চিৎকার দিছে। আমি ধারণা করছি যে আমার মায়ের হয়তো গলায় চেপটা ধরছে।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। সত্যি সত্যি আসলে কি বলবো, মানে বলার জায়গাটা না আসলে, শুধু উপলব্ধির জায়গাটা। আমরা জানি যে পরের ঘটনাটা কি ঘটতে যাচ্ছে, কারণ পুরো অনুষ্ঠান জুড়েই আমরা বারবারই একটা কথা বলেছি যে আজকে রায়হান যে স্বীকারোক্তি দিতে এসেছে এখানে, যে বলতে এসছে নিজের জীবনের অপ্রিয় সত্য, তার নিজ হাতে তার বাবা খুন হয়েছে। কেন হয়েছে সেটা আমরা মোটামুটি বুঝে গিয়েছি, কিভাবে ঘটনাটা ঘটেছে সেটা আমরা জানবো ঠিক শেষ পার্টে এসে। আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
মা জোরে চিৎকার দিছে, তখন আমি বেহুশ হয়ে যাই। আমার তখন কোনো সেন্স থাকে না। আমার দরজার সামনে একটা স্টিক ছিল, সেটা আপনার তালের রু আর কি, তালের কাঠের একটা কাঠ ছিল। তো ওইটা রাখা হয়েছিল, আমাদের দুইটা গরু ছিল, একবারে আলকা রাখা হইতো রান্না করে। তো প্রায় চোর ডাকাত আসে, তো তাদের জন্যই রাখা আর কি। মাঝে মধ্যে দৌড়ানি দেই চোর ডাকাত, ওই লাঠিটা নিয়েই মানে বাইর হয়ে পড়ি। যখন খুব বেশি রাগান্বিত হয়ে যাই, যখন মা বুঝতে পারলাম যে মায়ের চেপে ধরছে গলায়, তখন আর কি বাতিটা জ্বালায়া আমি বাইর হয়ে পড়ি। বাইরে হালকা অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। তখন আমি দেখতে পাইলাম যে আমার মা আমার বড় ঘরের দরজার সামনে পড়ে আছে। মানে তখন বুঝতে পারলাম যে মায়েরে চুলে ধরে হাসরাইছে, আর সে অনেক কষ্ট করে চুইটা গিয়া পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর আর উঠতে পারতেছে না, অনেকক্ষণ মায়ের সে আবার শরীর অসুস্থ, এই জন্য উঠতেও পারতেছে না। তখন মায়ের আমি জিজ্ঞাসা করলাম যে কই, ওরে মায়ের যেমন ইশারায় দেখাই দিল। তো আমি দেখতে পাইলাম যে আমার ঘরটার দক্ষিণ সাইডের দরজাটার সামনে একটা বড়ই গাছ আছে, সেইখানে আমার বা। তো মানুষ বাঁচার জন্য অনেক চেষ্টা করে গিয়ে ভাই, কিন্তু আমার বাবার ভিতরে আমি সেরকম কিছু লক্ষ্য করি নাই। আমার কিন্তু বিন্দুমাত্র সেন্স নাই, আমি কি করতে যাইতেছি, আমার সাথে কি হইতেছে, এই ধরনের কোনো সেন্সই আমার ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে আমার আব্বা তাকায় রইছে।
কি করলেন আপনি?
স্ট্রং হয়ে দাঁড়ায় রইছে। আমি দাপ করে গিয়া লাঠিটা মাথায় একটা আঘাত করি। আঘাত করার পর আমি বুঝতে পারলাম যে হয়তো আব্বা ভাই বা নিচে আজকাল রক্ষা নাই। কিন্তু বিন্দুমাত্র আমার সেন্স ছিল না, বিব্রিয়া ভাই, আমার সাথে কি হইতেছে না হইতেছে আমার কোনো সেন্স নাই। তো তখন আর কি আব্বা একটা লাভ দিয়া নিচের জমিতে জায়গা, আমাদের বাড়ি তো একবার সাইডে,
মাথায় মেরেছিলেন আপনি?
হ্যাঁ, মাথায়। আমাদের বাড়িটা একবারে সাইডে, এর লগে জমি, ওই জমিতে লাভ দিয়ে পড়া যায়। আর রাস্তা কিন্তু আছে জমিতে যাওয়ার, নিচে যাওয়ার, ওই রাস্তা যাইতে হইলে একটু সময় লাগবো। আর আমি ছেলে মানুষ, জাপ দিয়ে যাইতে পারবো, আব্বাও যাইতে পারছে, কিন্তু আমার মা যে ছিল ওইখানে, মা উড়তে উড়তে আমি আমার বাবার জায়গায় চলে যাই। আর যেই জায়গাটা আব্বা মৃত্যুবরণ করছে, সেই জায়গাটায় আমার বাবা এর আগের বছর গভীর রাত্রে গিয়া পইরা কাদায় পড়ে গেছিল এরি খেতে, সেখান থেকে আমি উঠে নিয়ে আসছিলাম, সেই জায়গাটাই মৃত্যু হয়েছে। তবে খুব অবাক হবেন কি প্রিয় ভাই, আমি লাভ দিয়া যখন গেলাম ওইখানে, যাওয়ার পর মা ওইখানে আস্তে আস্তে অনেক লোকজনই জড়ো হয়ে গেছে আমাকে ধরছে। এর মধ্যে আমি আরো দুই একটা বাড়ি দিয়া ফেলছি মাথায় একই জায়গায়। তো সেই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করলাম যে দুইটা চিয়া ইসা মগজখানি খাইয়ে ফেলছে, ক্লিয়ার। কিন্তু এটা আমি এখনো বুঝতে পারিনি যে এটা কি হয়েছে, মগজখানি দুইটা চিয়া সাথে সাথে খাইয়া ক্লিয়ার করে ফেলছে মানুষ জড়ো হওয়ার আগে। খুব অবাক লাগলো আমার কাছে এই জিনিসটা। এবং আমার লাঠিকে ধরছে আমাকে নাকি কিছুদিন আগে, আমি জানতে পারছি আমার নাকি দুই একজনে চোরও দিছে, কিন্তু সেন্স নাই ভাইয়া। মানে
বাবা যখন আপনি মারছেন, আপনি একটা বললেন যে আপনার বাবা লাভ দিয়ে নিচের জমিতে পড়ে গিয়েছিল, আপনি কি এরপরে আপনার বাবা কি করেছে ওখানে পড়ে, আপনার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা, সে কোনো কিছু করেছে কিনা?
কিছুই বলতে পারে নাই। মানে আমি যখন দেখলাম যে উনি দাঁড়ায় আছে অপলক দৃষ্টিতে, তখনও কিছু বলে নাই, বাড়ি দিলাম তখনও কিছু বলে নাই, নিচের জমিতে গিয়ে যখন আবার বাড়ি দিতেছি তখনও কিছু বলে নাই। আমি লাস্ট একটা গোংরানি পাইছি, যখন খুব সিরিয়াস অবস্থা তখন একটা গোংরান খেকরান দিছে, এটুকুই। আর এর মধ্যে আমার আইসা কে লাঠি ধরছে কে জ্বর দিছে এগুলো আমার বিন্দুমাত্র খেয়াল নাই। আর আমি যেটা দেখতে পারছি যে আমার ছোট মামা আর বড় মামা আমার আব্বারে নিয়ে হাসপাতালে নিয়ে দিতেছে। তো আমি স্ট্রং হয়ে দাঁড়ায় রয়েছি সেই জায়গায়। তো যখন অনেকখানি দাঁড়ায় রয়েছি, যখন আমার মাজ আর মামা সিরাজুল ইসলাম আইসা আমার জড়ায় ধরে বলতেছে বাঘিনী এটা কি করলি, তখন আমার সেন্স আসছে। তখন জোর একটা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলাম, একবারে চোখ বন্ধ, সাথে সাথে আমার আলগায় নিয়ে মার বৌদিকে একটা নিরাপদ ঘরে নিয়ে রাখলো। ওইখানে গিয়ে অনেক কান্নাকাটি করতেছি, এর মধ্যে কয়েকজন লোক, গ্রামের কয়েকজন গিনির লোক বলতেছে যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালাও। তারপর আমি বলতেছি যে না, আমি অপরাধ করছি, আমার বিচারক, আমার কোনো ই নাই, আমি এখান থেকে পালাই যাবো না, তাহলে আর বেশি সমস্যা হবে, আমি এখানেই থাকবো। পরে অনেকে বুঝাই টুজে রাজি কইরা আমার 150 টাকা দিয়ে আমার খালার বাসায় পাঠাই দিছে বন্দরে, বলতেছে ওইখান থেকে।
আপনার মা কি করছিল সেই মুহূর্তে?
সেই মুহূর্তে আমার মা তো বললাম যে ওইখান থেকে উইঠা আসার আগে লোকজন এসে পড়ছে, এসে ধরছে।
মা কি ধরনের বিলাপ করছে বা মা কি করছিল আদৌ কিছু
সেই মুহূর্তে
কি করছে আপনি জানেন না? মা
না না,
ওকে, গ্রামের লোকজন ওখানে জড়ো হয়ে গিয়েছে।
হ্যাঁ, জড়ো হয়ে গেছে।
তারপর 150 টাকা নিয়ে আপনি কি করলেন?
আমাকে খুব নিরাপদ ভাবেই রাখা হয়েছে, পরে বুঝে গোপনে আউটসাইড দিয়ে আমার বাইর করে দিছে 150 টাকা দিয়ে, বলতেছে জায়গা বন্দরে, বন্দরে গিয়ে ওইখান থেকে যদি পারো দূরে কোথাও চলে যাচ্ছে। এর মধ্যে কিবরে ভাই এখানে আরো অনেক বেশি মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমি যখন আমাদের সোনারগাঁয়ের নয়াপুর ছাড়ায় আসছি, এটা হয়তো বন্দর থানায় পড়ছে, নয়াপুর নদী সোনারগাঁ থানা পড়ছে। তো নয়াপুর যখন আসছি তখন আমার ফোন খালি বাজতেছে, আর আমার কিন্তু হাতে রক্ত ছিল, পায়ে রক্ত ছিল, জামা রক্ত ছিল, দুইটার দিকে সিএনজি ড্রাইভার ভয় পেয়ে গেছে, আর ফোনের পর ফোন বাজতেছে, দুইটা ফোন ছিল সাথে, তো কিছু বলতেছে না, ভোরে তো আর কি, কোন রকমে মদনপুরে এসে নামাই দিছে। তার মধ্যে আমি ডাইরেক্ট বন্দরে যাই, খালার বাসায় গিয়া হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু ফোনের দিকে আমার কোনো নজর নাই। কিন্তু এরপর খালারে গিয়ে আমি বলতেছি খালা আমি পালামো না, আমি ফেরত যাম।
খালাও জেনে গেছে?
হ্যাঁ, খালাকে ফোন দিয়ে জানাইছে, দুইটা খালা থাকে বন্দরে বাসা ভাড়া।
ওকে,
তো আমি বলতেছি খালা আমি পালামো না, আমি গিয়ে সব বলবো, আমি ইচ্ছাকৃত ভাবে করি নাই খালা। পরে খালার সাথে দুইটা সিএনজি করে রিজার্ভ করে দুনো খালায় গেলাম আমার সাথে করে নিয়ে। তো বাড়িতে পুলিশ আসছে, আমাদের মেম্বার সাহেব খবর দিছে, 4 মিনিট এসে বসে রয়েছে পুলিশ, এর মধ্যে আমি হাজির। তো এর মধ্যে এলাকায় যে ঢুকমু,
এর ভিতরে হাজির মানে কি? আপনি আবার এলাকায় চলে আসছেন?
আমি এলাকায় চলে আসছি।
কেন এসছেন? আপনি ধরা দিবেন?
আমি ধরা দিবো এবং সব বলবো, কারণ আমি ইচ্ছাকৃত ভাবে করি নাই সেটা, আমি সত্য কথা বলবো, আর যদি করেও থাকি সেটাও বলবো, কারণ আমার যদি ফাঁসি হতে তারপর আমার কোনো ই নাই, আমার সাজা হোক কোনো সমস্যা নেই।
ওকে,
এই জন্য আমি ফেরত গেছি, মানে বিবেকই আমাকে ই করতেছে আর কি।
তখন পর্যন্ত আপনি নিশ্চিত যখন বাবা মারা গিয়েছে তখন আপনি নিশ্চিত না?
মানে যখন ওই আমার নিরাপদ ভাবে রাখা হয়েছে, এর মধ্যে খবর আইছে যে তোমার বাবা রাস্তায় মারা গেছে।
আচ্ছা, ওকে, তখনই আপনি জেনেছেন বাবা মারা গেছে?
এরপরে আমার
তখন আপনার কেমন লাগছিল আপনি যে কাজটা করেছেন?
আসলে মানে এতটাই খারাপ লাগতেছিল, মানে কিভাবে যে কন্ট্রোল করছি নিজেও বলতে পারবো না আসলে। তবে তখন আমার পুরোপুরি হুশ নাই বললেই চলে।
একটা অপরাধ বা একটা অসহ্য জিনিসগুলো দিনের পর দিন ভেতরে জমতে 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 যখন সেটা আউটব্রাস্ট করে তখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। মানুষ রেগে গেলে কি করতে পারে, সেটা যে কত বড় অমানুষই হতে পারে সেটা আনথিঙ্কেবল। তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স JBSB। বলুন তারপরে।
তো তখন আর কি মানে বাসায় যাওয়ার পর 4 মিনিট পুলিশ এসে ছিল, এর মধ্যে আমি হাজির। হাজির হয়ে যখন দাঁড়ায় রয়েছি সামনে, তখন মেম্বার সাহেব বলতেছে যে স্যার এই ছেলে, সাথে সাথে আমার অ্যারেস্ট করলো, হ্যান্ডকাপ পরায় বসাইলো, বসায় বলতেছে কি হয়েছে ঘটনাটা বলো, মানে কোনো ভয়ের কারণ নাই, নির্ভয়ে তুমি বলো, কোনো সমস্যা নাই, তোমার কেউ কিছু বলবো না। কিন্তু ইব্রাহিম ভাই তখন আমার বিন্দুমাত্র ভয় হইতেছে না, আমার চিন্তা ভাবনা হইলো আমি অন্যায় করছি, আমার বিচারক, আমার কোনো আপত্তি নেই, আমার ফাঁসি হোক কোনো আপত্তি নেই, কিন্তু আমি সত্য কথা বলবো। তখন নির্ভয়ে আমার বাবার চেহারাটার দিকে তাকায়া সব ঘটনা বিস্তারিত বললাম যা সত্যি তাই, এবং আমাকে আর আমার মাকে নিয়ে গেল। মাকে অ্যারেস্ট করে নাই, মাকে এমনিতেই নিয়ে গেছে, আসামি আমি ছিলাম একা। তো মাকে নিয়ে গেছে সাক্ষী নেওয়ার জন্য কি হয়েছে ঘটনাটা। আমি থানায় গেছি, যাওয়ার অনেকক্ষণ পর শুনলাম যে লাশ আসছে পোস্টমর্টেম থেকে। তো পরের দিন চালান করে দিল বৃহস্পতিবারে, কোর্টে আসলাম, সাইদুল ইসলাম ম্যাজিস্ট্রেটের কাছে আমার পাঠানো হইলো, তার কাছে আমি একবারে হাতে কলমে আইকেইকা দেখাইছি যে স্যার এইভাবে এইভাবে ঘটনা ঘটছে। বলতেছে তুমি কোনো চিন্তা ভাবনা করো না, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পারিবারিক একটা অ্যাক্সিডেন্ট, এটা তোমার ইচ্ছাকৃত ভাবে হয়নি আমরা বুঝতে পারছি, এটা অবশ্যই আদালত সেটা বিবেচনা করব, তুমি কিছুদিন কাস্টডি দাও, জেলে থাকো, অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে দেবা। তবে তুমি যে আইনকে শ্রদ্ধা জানাইছো সেটার জন্য তুমি অবশ্যই অনেক ছাড় পাইবা, এবং তুমি নিজে মৌখিক স্বীকারোক্তি দিছো, নিজে লিখিত দিছো, এটার জন্য অনেক ছাড় পাইবা তুমি। ধন্যবাদ তোমাকে, তুমি চিন্তা করো না, তুমি যাও কিছুদিন কাস্টডি দাও। এরপর থেকে জেলে আসি, যেখানে খুব কষ্টই কাটাইছি, জীবন থেকে চলে গেছে, পাঁচ মাস পাঁচ দিন খুব কষ্টই কাটাইছি।
পাঁচ মাস পাঁচ দিন জেলে ছিলাম। তারপর
তো আমি বাইর হইলাম 2015 সালের 22 এপ্রিল।
আপনাকে কি মানে জামিন দেওয়া?
জামিন দেওয়া হলো
এবং আপনাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে, আপনাকে এখনো হাজিরা দিতে হয়, তাই তো?
হাজিরা দিতে হয়।
সো দিস ইজ দ্য আলটিমেট স্টোরি, অপ্রিয় সত্য আপনার জীবনে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে মুখোমুখি হব জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি এতক্ষণ ধরে শুনলেন। দুটো বিষয় আপনার কাছ থেকে সরাসরি জানতে চাই। একটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এটার জায়গাটা থেকে সাইকো অ্যানালিটিক্যাল এক্সপ্লানেশনটা কি, এটা আসলে মানব জীবনে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, কত ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এবং সায়েন্সের জায়গাটিতে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কোন লজিস্টিক অ্যাপ্রোচ আছে কিনা?
এটা প্যারানর্মাল বলার আগে বুঝতে হবে আমরা দুই ধরনের বলি, একটা হচ্ছে আমাদের সাইকোসিস, আর তো হচ্ছে আপনি যেটা বললেন প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা প্যারানর্মাল বিহেভিয়ার। আচ্ছা, আপনি কেন বলতে চাচ্ছেন যে প্যারানর্মাল? কারণ তার বাবা উদা হয়ে যেত, মা রাতে পাতা চিবুচ্ছ। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওর বাবা এবং ও নিজে মানসিক রোগী বলে আমার মনে হবে। আর আমরা প্যারানর্মাল যেটা সাইকোলজি যেটা বলি সেটা হচ্ছে একটু ভিন্ন ধরনের, এটা অনেকটা আমরা ঠিক নর্মাল সাইকোলজিতে পড়ি না, যেমন এখান থেকে অনেক দূর থেকে টেলিপ্যাথি যেটাকে আমরা বলি, হ্যাঁ, টেলিপ্যাথি যদি কারো ক্ষমতা থাকে অথবা জাদুকরি কোনো বিশেষ কিছু করার বিশেষ কিছু ক্ষমতা থাকে, এগুলিকে আমরা ওই সাইকিয়াট্রিক প্রবলেম বলতে পারি না, ডিজিজ বলতে পারি না, কিন্তু এটা প্রাকৃতিক নিয়মের বাইরে তারা কিছু মানে অতিরিক্ত কিছু ক্ষমতা বা পেয়ে থাকে বা সেইগুলি চর্চা করে থাকে।
ওকে, আর ও যে অবস্থায় আছে, বিশেষ করে ও যে ঘটনাটা ঘটিয়েছে, এরকম ঘটনা তো সমাজে হয়, এবং সেই জায়গাটি থেকে ওকে আসলে কনসিডার করা যায় কিনা, এবং ওকে আসলে স্বাভাবিক মানুষ হিসেবে বিবেচ্য করার কোন সুযোগ আছে কিনা?
অনেক সময় এটাকে বলি আমরা অটোমেটিজম। অটোমেটিজম হচ্ছে মৃগী রোগীদের ক্ষেত্রে, হ্যাঁ, গুমে গুতে সে খুব বেশি গোঙায়। হ্যাঁ হ্যাঁ, কিছু মৃগী রোগী আছে, ইসিলেপসি আছে, সিগারেট আছে, যেগুলি শুধু গুমের ভিতরে হয়, তখন কিন্তু এরকম গোঙানো বা এরকম অস্বাভাবিক কিছু করে, কিন্তু অন্য কিছু কিছু করে না, এটা কিন্তু মৃগী রোগের একটা লক্ষণ হতে পারত। এবং সেই মৃগী রোগীরাই সাধারণত কিছুক্ষণের জন্য উদ্ভ্রান্তর মতন থাকে, কনফিউশন স্টেজে থাকে, অটোমেটিক কিছু বিহেভিয়ার করে, এর মধ্যে খুনাখুনি এরকম হতে পারে, এমনকি এমন এমনও হিস্ট্রি আছে যে অটোমেটিজমের কারণে এক শহর থেকে গাড়ি চালিয়ে সে অন্য শহরে গিয়ে আরেকজনকে খুন করে আবার বাসায় এসে সে ঘুমাইছে, কিন্তু সে জানে না যে সে এই কাজগুলি করেছে। এগুলিকে ঠিক প্যারানর্মাল বলি না আমরা, এখন কিন্তু এগুলি দেখা আছে, এই জন্য আমরা এখন আর কোনো কিছু প্যারানর্মাল রাখি না, আমরা সবই হচ্ছে অ্যাবনর্মাল।
ওকে এই ধরনের অ্যাক্টিভিটিস এর ভিতর থেকে বা ওর একটা স্বাভাবিক জীবনে যদি ওকে ফিরিয়ে আনতে হয়, মানসিক ভাবে ওকে একটা সুস্থ জীবন যাপন যদি দিতে চাই, তাহলে আলটিমেটলি এই মুহূর্তে কি করা উচিত?
আমি তো মনে করি পুরো চাই তার বাবাকেও নর্মাল রাখতে ফিরে আসা সম্ভব হইতো। মানসিক রোগ সম্বন্ধে আগে আমাদেরকে শনাক্ত করতে হবে, কোন কারা অস্বাভাবিক মানসিক রোগী এটাকে আমরা আইডেন্টিফাই চিহ্নিত করতে হবে এবং তাদেরকে সেইভাবেই চিকিৎসা দিতে হবে। কিন্তু আমাদের দেশে দিতে যেটা হচ্ছে মানসিক রোগীদেরকে হয় জিন পুরুষের দরতে অথবা অস্বাভাবিক কিছু শারীরিক এরকম করতে সেটা মনে করা হয়, অথবা একা স্বভাব তো খারাপ হয়ে যাচ্ছে, সে এমনি ভালো লোক না, সে এমনি উদাও হয়ে যায় আবার ঘুরে আসে, সে লোক হিসেবে খারাপ, এই যে বদ মানুষ অথবা জিনের ভিতরে ধরা, এই দুই ক্যাটাগরিকে ফেলে দিয়ে আমরা তাদেরকে মানসিক চিকিৎসার দিকে আসলে জানি না, যার ফলে আমরা এরকম অনেক রোগীকে খারাপ পরিণতির দিকে ফেলে দিচ্ছি আমাদের সমস্যায় করতে।
জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, সম্পূর্ণ বিষয়টি আপনার উপরই ছেড়ে দিচ্ছি আমরা ইভালুয়েটিভ জায়গাটা থেকে, আপনি কিভাবে চিন্তা করবেন ঘটনাটিকে। বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, কয়েকটি পড়তে চাই। কণা উত্তর থেকে লিখেছে, ভাইয়া রায়হানের গল্প শুনে পুরো অবিশ্বাস্য, এটা কিভাবে সম্ভব, সত্যি কি ওর বাবা সাদা কাপড়ের উপরে উড়েছিল? রাসেল নারায়ণগঞ্জ থেকে লিখেছে, কি বিভৎসত বিষয় বাবাকে খুন করা, এত নিষ্ঠুরভাবে কিভাবে একজন মানুষ হতে পারে, ওর মানসিক সমস্যা আছে। মিথুল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া প্যারানর্মাল বিষয়টা কি একটু বলবেন, এটা কি আসলেই আছে? শিমুল পল্লবী বা কিছু একটা জায়গা থেকে লিখেছেন আপনি, গল্পটা কোনোভাবেই মানতে পারছি না, আজ রাতে আর ঘুমোতে পারবো না, কিভাবে জেবিএসবিতে এই গল্প প্রচার হলো, এটা ডরের গল্প। আকিব বাড্ডা থেকে লিখেছে, রায়হানকে কিছু বলার নেই, ও হলোই পৃথিবীর সব থেকে বড় হতভাগা। শরীফ নরসিংহ থেকে লিখেছে, ভাইয়া ওকে চড় মেরে বের করে দেন, এই যেহেতু অনেক অনেক কথাবার্তা এসছে। ওকে, আপনি তো কমেন্টস শুনলেন, বিভিন্ন রকমের কমেন্টস করেছে, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, বিশেষ করে ওই পার্টটাতে যে বাবাকে আপনি নিজ হাতে খুন করেছেন? আমরা জানি যে হয়তো এটাই সত্য, আপনি যেটা বললেন যে আপনার ভিতরে কোনো সেন্স ছিল না সেই মুহূর্তে, কিংবা এটার জন্য হয়তো আপনি অপরাধীও নন, কিন্তু আপনার ফিলটা আমার জানা দরকার যে আপনার কেমন লাগে, আপনার হাতে তো হয়েছে ঘটনাটা।
এখন খুব কষ্ট হয় মাঝে মধ্যে, যদি বাবাকে মনে করে কাঁদা শুরু করি তাহলে আর সহজে থামতে পারি না, কেউ থামাইতে পারে না, যার কারণে খুব চেষ্টা করি সেই স্মৃতিগুলোকে ভুলে থাকার জন্য, আর বাবাকে বিশেষ করে ভুলে থাকার চেষ্টা করি। কিন্তু বাসায় থাকলে আর কি মা বিভিন্ন স্মৃতি মনে করে, বিভিন্ন কথাবার্তা বলতে থাকে, তখন এগুলা শুনলে আমার নিজের কাছে খুব বেশি খারাপ লাগে। আর সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা, মানে আমার বাবা যে মৃত্যুর আগে একটা কথা লিখে গেছে লাস্ট ডায়েরির ভিতরে, সেই কথাটা মনে হইলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে, যেটা বলছে আমার বাবা যে তোমাদের সবকিছুর জন্য দায়ী একমাত্র আমি, আমি যদি সংসার না বাঁধিতাম তাহলে তোমরা আসিতে না, আমি তো কারো মন রাখিতে পারি নাই, তাই আমাকে সবাই অভিশাপ দিও যাতে সারা জীবন আমি জাহান্নামে জ্বলিতে থাকি, এটাই আমার প্রাপ্য। এই জিনিসটা আমার মনে হলে খুব কষ্ট লাগে।
ও না দেখে এটা বলেছে এবং এটা ওর মুখস্থ, আমি অনুষ্ঠানের শুরুতে এটা পড়ে শুনিয়েছিলাম, ওর অনুভূতির জায়গাটা এক্সপ্লেন করার মতো না প্রিয় শ্রোতা। কেন ঘটনাটা হয় সেটা আপনি এতক্ষণ ধরে বুঝেছেন, ওর কাছ থেকে নতুন করে শোনার কোন দরকার নেই। আমরা শুধু এতটুকুই বলতে পারি আজকের এই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যা বলিব সত্য বলিবতে, সন্তানের সামনে এমন কোন অনভিপ্রেত আচরণ করবেন না, এমন কোনো কিছু দেখাবেন না, বিশেষ করে আপনাদের ভিতরে যে আন্তঃসম্পর্ক, স্বামী স্ত্রীর, বাবা মায়ের ভিতরে যে সম্পর্ক, এটা এমন ভাবে দেখাবেন না এত নোংরা উপায়ে যাতে সন্তানের কাছ থেকে এই রকম ভয়াবহ দুর্ধর্ষতার শিকার হতে হয়। আনথিংকেবল, আনইমাজিনেবল। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রায়হানের জীবনের অপ্রিয় সত্য। আমরা রাজুর কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি বা মেইল করেছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি বিন্তি ঢাকা থেকে লিখছি, খুব সকালে ঘুম থেকে ওঠা ছিল আমার অভ্যাস। আমাদের বাসায় কাজে সাহায্য করার জন্য একটি মেয়ে ছিল, ও সকালে এসে আমার খাবার তৈরি করে দিত, আর আমি প্রতিদিন সকালে উঠে হাঁটতে বেরোতাম এবং হেঁটে এসে সকালের খাবার খেতাম। একদিন সকালে হেঁটে এসে দেখি সে মেয়েটি আসেনি এবং আমার খাবারও তৈরি হয়নি। তো সকালবেলায় খাবার না পেয়ে আমার খুব রাগ হয় এবং আমি পরের দিন ওই মেয়েটি যখন আসে তখন সেই মেয়েকে খুব বকাবাজি করি, প্রচণ্ড রাগ করি তাকে, এবং সেই মেয়ের শরীরেও আমি আঘাত করি, যার ফলে সেই মেয়েটির শরীরে বেশ কিছু অংশ কেটে গিয়েছিল। খুব কান্না করেছিল মেয়েটি, কিন্তু তখন আমি বুঝিনি যে আমি ভুল করছি। হঠাৎ একদিন সকালে না আসাতে আমার এমন আচরণ করা একদমই উচিত হয়নি, এবং আমি জানি প্রতিটি ঘরেই হয়তো এমন কোনো মেয়ে আছে যাদের উপরে প্রতিনিয়তই কেউ না কেউ টর্চার করছে। তো আমি চাইব যে আমার মতো এমন ভুল যেন আর কেউ না করেন, কেননা সবাই মানুষ, সবার মধ্যেই মমত্ববোধ থাকা উচিত এবং সবারই সুবিধা অসুবিধা রয়েছে, সেই বিষয়গুলোর প্রতি সবার লক্ষ্য রাখা উচিত। আমি চাইব আমার মতো ভুল যেন আর কেউ না করেন। আর সেই মেয়েটির কাছে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি তার কাছে ক্ষমা চাই, সে যেন আমাকে ক্ষমা করে দেয়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু। আমরা প্রিয় শ্রোতা আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমরা আবারও ফিরে আসব। সবাই অনেক অনেক ভালো থাকুন। আর জি কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে
তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।